exclusively on FusionBD.com.
ABC Radio. Radio. 89.2 FM.
পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবে এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়।
ডর মানে ভয়। Haunted by Brown Mr. Mango Candy.
ডরের 129তম পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আরজে কিবরিয়া, এবং এই পর্বটি ইনফ্যাক্ট ডরের একেবারে শুরু থেকেই আমাদের সঙ্গে আছে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, এবং সেই জন্যই আমরা বলি ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। 129তম পর্বটি ধারণ করা হয়েছে ঢাকার গুলশানের কোন একটি হন্টেড বাড়িতে, এবং সুমনের সঙ্গে যে দুজন বন্ধু এই জার্নিতে অংশ নিয়ে তাদের যে ভৌতিক ঘটনাগুলো বলেছে তারা হচ্ছে তমাল এবং দীপ। আমরা প্রথমেই সুমন এবং লোমানের অন দ্য স্পটে যাওয়ার কিছুটা সাউন্ড বাইট আপনাদেরকে শোনাব, তারপর ঢুকে যাব মূল গল্পে। এবং ঠিক রাত 12টায় আমি আরজে কিবরিয়া এবং আমার সাথে ট্যারট রিডার রেজা ভাইকে সাথে করে শুরু করব ডরের স্পেশাল সেগমেন্ট ট্যারট কার্ড রাউন্ড। শুরু হচ্ছে ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
ডর মানে ভয়।
লোগান, এই মুহূর্তে যদি আমাদের মনে হয় যাত্রাটা গুলশান না হয়ে এই যে সামনের গাড়িটা দেখতেছি না, ওদের খুব সম্ভবত পিকনিকে যাচ্ছে।
হ্যাঁ, একদম মনটা আমারও উড়ে চলে যাচ্ছে, মনে হচ্ছে ওদের সঙ্গেই
চলে যায়। আসলে আজকে ডরের জার্নি না করে আমরা কোনো একটা গ্রুপকে দেখছি,
পিকনিক জার্নি করলে ভালো হতো।
পিকনিকে যাচ্ছে, হয়তো বিশাল বড় বাস ভাড়া করেছে এবং সবাই একদম অ্যাকটেক নিয়ে উঠছে। তো আমি আর লোবান মনে মনে ভাবছি যে আমরা যাচ্ছি জিনের খোঁজে বা ভূতের খোঁজে, আর মানুষজন যাচ্ছে রিল্যাক্স হওয়ার জন্য।
কিন্তু ওদের হাসি খুশি দেখে আমারও মনটা খুব ফুরফুর লাগতেছে, এই যে দারুণ মিষ্টি ওয়েদার।
বুঝছি, যাক, আর লোবান রে যদি এই মানে বিষয়ের মধ্যে আমি রেখে দেই আমি আজকে নিয়ে যেতে পারবো না।
লোবান
চলো, আমরা তাড়াতাড়ি ঘুরে যাই, মানে এই রাস্তা থেকে ওই রাস্তায় যাই, আমাদের গাড়ি যেখানে আছে। এত বড় গাড়ির পাশে আমাদের ছোট্ট গাড়িটা খুব বেমানান মনে হবে।
কিন্তু আর একটা দুঃখের ব্যাপার হচ্ছে, কারণ বাজারের কোথাও তুমি একটা চা আজকে পাবা না, কারণ সব ভেঙে দিচ্ছে।
আসলে লোবানকে কেউ চা খাওয়াতে চায় না, কারণ লোবান সব সময় মানে কাপের তলায় পড়ে থাকে যে যেই চাটুকু ওই চাটুকুই খেতে পছন্দ করে। কোন চা বিক্রেতা তার কাছে এই পরিমাণ চা বিক্রি করতে
না, দাম কিন্তু আবার বেশি দিই, চা অল্প খাই কিন্তু দাম বেশি।
যাই হোক, একটু অদ্ভুত অদ্ভুত রকমের চা খাওয়া লোবানের, যে কেউ না দেখলে বিশ্বাস করবেন না।
ওকে, তাহলে চলো আমরা আস্তে আস্তে এগোই, ওরা পিকনিকে যাক আর আমরা গুলশানের দিকে এগোই, নাকি সুমন?
ওকে চলো।
কারওয়ান বাজার থেকে প্রায় মাঝরাতের দিকে আমরা পৌঁছাই গুলশানের আজকের গন্তব্যের সেই বাড়িটিতে।
সুমন, অনেক সময় কিন্তু হলো, ওরা যে বলল গেট খুলবে কিন্তু দেখো কত সময় নিচ্ছে।
একটু তো অপেক্ষা করতেই হবে, এত রাতের বেলা কারো বাসায় আসছে তো সময় লাগতেই পারে। যাই হোক, আমরা এখন অপেক্ষা করছি সেই বাড়ির গেটের কাছে, ভেতরে খবর পাঠানো হয়েছে এবং আমরা আশা করছি, প্রায় 10-15 মিনিট হয়ে গেছে আমরা ওয়েট করছি, তবে আশা করছি যে তারা খুব শীঘ্রই গেট খুলবে এবং আমরা
আমাদেরকে প্রবেশ ভেতরে দিবে।
একটু কি মেরে দেখো তো, আমার খুব সম্ভবত কেউ আসতেছে মনে হয়।
মনে হচ্ছে যে লাইট দেখা যাচ্ছে।
ওকে, আমরা পৌঁছাই গেছি, মানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর, এবং আমরাও আমাদের জায়গা মতো চলে এসেছি। এবং বাড়িতে আজকে অদ্ভুত রকমের নিরাপত্তা, এই বাড়ির ফ্যামিলি মেম্বাররা বেশিরভাগই হচ্ছে দেশের বাইরে থাকে এবং দু একজন মাত্র এখানে থাকে, কেয়ারটেকার রয়েছে, তারাই পুরো নিয়ন্ত্রণ করছে আর কি, সমস্ত কিছু দেখভাল করছে। যাই হোক, আমরা আর এই বাড়ির কথায় না যেতে চাই না, আমরা এবার ঘটনার দিকে যাব। এবং ঘটনায় যাওয়ার আগে আমরা বলি যে এই জায়গাটাতে আছি গুলশানের কোন একটা বাড়িতে। বাড়িতে আছি এবং এই বাড়িটার যদি একটু আশেপাশের লোকেশনটা বলি আমার ধারণা অনেকেই চিনে ফেলতে পারেন। সো আমরা আপনাদেরকে সেই লোকেশনটা বলছি না, তবে এতটুকু বলবো যারা খোঁজ খবর রাখেন যে এই ধরনের ঘটনা কোথায় ঘটে চলছে তারা আমার ধারণা খুঁজে বের করে ফেলতে পারবে কোন বাড়িটার কথা আমরা বলছি। এনিওয়েজ আমরা ঘটনায় প্রবেশ করতে চাই এবং ঘটনায় প্রবেশ করার আগে আমরা বলতে চাই যে যারা ডরের জার্নিতে অংশগ্রহণ করতে চান চাইলে কিন্তু আপনারা চলে আসতে পারেন আমাদের সাথে এবং আপনাদের সেই এক্সপিরিয়েন্স গুলো হাজার হাজার মানুষের সাথে শেয়ার করতে পারেন। হয়তো আপনার এই এক্সপিরিয়েন্স শেয়ার থেকে অনেকে অনেক কিছু জানতে পারবে, হয়তো বা অনেকে কেয়ারফুল হতে পারবে। সো আমরা চলুন আজকের জার্নি স্টার্ট করব এবং তার আগে বলি যে ফোন নাম্বারটা শুরুতে বলা হয়ে থাকে, কিবরিয়া ভাই বলে থাকে, সেই ফোন নাম্বারে আপনি ফোন করতে পারেন। এবং আপনি আমার ফেসবুক পেজ রয়েছে www.facebook.com/rjsuman.dor, এই পেজে এসেও আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, তাহলে অবশ্যই ডরের কোন একটা জার্নিতে আপনি আমার সাথে যোগ দিতে পারবেন। সো আর কথা বাড়াতে চাই না, এবার ঘটনার দিকেই যেতে চাই এবং পরিচয়টা অ্যাজ ইউজুয়াল আমি পেতে চাই, কারণ রেডিওর থ্রুতে আপনাদেরকে শুনতে যাচ্ছে তাদের একটু আপনার পরিচয়টা যদি তাদের জন্য আরেকবার বলেন।
আমি তমাল রহমান, জিগাতলাতে থাকি।
জিগাতলায় থাকেন, কি করেন আপনি?
আমি স্টুডেন্ট, ঢাকা কলেজের শেষ বর্ষে পড়ি, অ্যাথলেটিক্স পড়ার বিষয়।
ওকে জি, সো আমরা স্টার্ট করি, প্রথমে কোন ঘটনাটা আপনি আমাদের সাথে শেয়ার করবেন?
প্রথম যে ঘটনাটা, আমার খুব কাছের একজন বড় ভাই, আজ থেকে 5.5 বছর আগের ঘটনা এটা। গ্রাজুয়েশন কমপ্লিটের জন্য উনি ঢাকাতে আসেন, সঙ্গে ওনার একজন ফ্রেন্ডও আসে। ভাইয়ের নাম ছিল ইমরান, তার ফ্রেন্ডের নাম ছিল শাওন। ওনারা দুজন মিলে বাসা খুঁজতে থাকে, তো তারা একটা সাবলেট খুঁজে পায়। সেখানে শুধু ছাত্রীদের কথা উল্লেখ আছে, কোনো পুরুষ সেখানে এলাও না। তারপরও তারা কথা বলে, এক পর্যায়ে তারা সাবলেটটা ভাড়িতে রাজি হয়। ওখানে একটা দম্পতি থাকে, শুধু একটা রুমের মধ্যে ওদের দুজনকে থাকতে দেওয়া হয়, বাকিটা ওনারা ইউজ করে। তো প্রথম দিন খুবই নর্মালি গেল। দ্বিতীয় দিন ইমরান ভাই ঠিক করলো যে বাড়িতে যাবে, শাওন ভাইকে বাসায় রেখে উনি বাড়িতে চলে যান। এদিকে শাওন ভাই একা, উনি ওনার মতো ফিরে এসে ঘুমানোর একটা প্রস্তুতি নিচ্ছে। প্রায় চোখটা জুড়িয়ে গেছে এরকম একটা সময় হঠাৎ ওনার মাথার চুল ধরে না কে টানছে, কে যেন হাসছে, ছোট্ট বাচ্চা। একটা বাচ্চার গলায় যদি চিপ দেওয়া হয় ওই বাচ্চাটা যেরকম আর্তনাদ করে, আবার ওই রকম শব্দ হচ্ছে। ওনার শরীরের উপরে হামাগুড়ি যখন দিতে থাকে তখন সে উঠে পড়ে যে কি হচ্ছে, সব লাইট জ্বালায়, বাট ওখানে কাউকে পায় না।
যখন উনি এটা মানে অস্তিত্বটা একটা বাচ্চার অনুভব করছিল তখন লাইট নেভানো ছিল। তো উনি লাইট জ্বালিয়ে দেখেন যে রুমের মধ্যে
কেউ নেই। তো উনি লাইটটা বন্ধ করেন, আবার চেষ্টা করেন ঘুমানোর, কিন্তু আবার সেম একই ঘটনা তার সাথে ঘটতে থাকে। এক পর্যায়ে উনি লাইট জ্বালিয়ে ভোর হওয়া পর্যন্ত অপেক্ষা করে। প্রায় পরপর 3 দিন এই ঘটনাটা ঘটে। এর মধ্যে ইমরান ভাই ব্যাক করে ঢাকাতে। মজার বিষয়, শাওন ভাই ইমরান ভাইকে কিছুই বলে নাই। শাওন ভাই আবার তার এক ফ্রেন্ড ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়েছে, সেখানে যেতে হবে। উনি ইমরান ভাইকে জাস্ট বলছিল যে রাতে বাতি না নিভাতে। এদিকে ইমরান ভাই উনি যখন শুইছে সেম একদম সেম কাজ, সেই আর্তনাদ, একটা বাচ্চার
হামাগুড়ি
গায়ের উপরে উঠা,
যেটা শাওন ভাইয়ের সাথে ঘটেছে এটা এখন তার সাথে।
অর্থাৎ একটা বাবাকে পেলে একটা বাচ্চা যেরকম করে সেরকম। উনি ইমিডিয়েটলি শাওন ভাইকে ফোন করে। তো শাওন ভাই বললো যে ঠিক আছে, বাসায় লাইট জ্বালিয়ে রাখ, আমি এসে কথা বলবো। তো এক পর্যায়ে ওনারা দুজন বিষয়টা নিয়ে কথা বলে, ওনারা ওই রাতে দুজন ঘুমায় এবং সেই দুজনের সাথে একই সময় একই ঘটনা ঘটতে থাকে। এবং এবার সাউন্ড গুলা এত ভয়ানক ছিল, দুজন প্রায় অজ্ঞান হয়ে যাবে অবস্থা, হাসির কান্না, তার ধরন সবকিছু ভয়ঙ্কর ছিল। তো ওনারা না পেরে বাসার যে মালিক বর্তমান তাদেরকে যায় সকালবেলা উঠেই বলে যে এরকম হচ্ছে আমাদের সাথে, আমরা আপনাদের জানাইনি বাট আমরা পারছি না। তখন বাচ্চার যে মা হাওমাও করে কেঁদে দেয়। বিস্তারিত ঘটনা বলে যে তাদের একটা 2 বছরের বাচ্চা ছিল, খেলতে খেলতে বাচ্চাটা গ্যাসের চুলা থেকে কিভাবে যেন আগুন পড়ে বাচ্চাটা পুড়ে মারা যায়। হ্যাঁ, এটা আসলে মর্মান্তিক, আবার আরেকদিক থেকে অনেক ভয়ঙ্কর। ভাইদের এটাও জানানো হয় যে ওখানে ছাত্রীরা থাকতে চায় কিন্তু কেউ 2-4 দিনে বেশি থাকতে পারে না। তো তারপরে যেহেতু ক্ষতি করছে না এটা ভেবে ইমরান ভাইরা ওই বাসায় আরো 1 মাস থাকেন এবং তারপরে বাসাটা ছেড়ে দেন।
তখনও কি ঘটেছে?
তখনও বারবার প্রায় প্রতি রাতেই ঘটে। তখন এটা স্বাভাবিক মনে হচ্ছিল যেহেতু ক্ষতি করছে না, ও আসবে খেলতে থাকবে।
কিন্তু আমার একটা বিষয় জানার আছে, সেটা হচ্ছে যে এই রুমে যারা এসে থাকতে থাকে তাদের সাথেই কি ঘটে, যারা আসলে বাচ্চাটার বাবা মা ছিল তাদের সাথে কখনো ঘটে
না? তাদের সাথে কোনো ঘটনাই ঘটে না, শুধুমাত্র রুমে যারা অপরিচিত কোনো মানুষ যদি ওই বাসায় আসে তাদের সাথে
ঘটনাটা ঘটে। আপনি যখন বললেন না যে রুমের মধ্যে যখন লাইট নেভানো থাকে তো একটা বাচ্চার অস্তিত্ব অনুভব করেন, আমি আমার একটা ছোট্ট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই। আমি একদিন হচ্ছে রাতের খুব রাতের বেলা, রাত দুটা হবে হয়তোবা, তো বাসায় কেউ নেই, তালা খুলে ভেতরে ঢুকলাম, তো প্রথমে তো পুরো অন্ধকার, তো লাইটটা সামহাও কাজ করছিল না, প্রথম রুমের লাইটটা, বাইরের আবছা আলো কিছুটা ছিল, তাই মোবাইলও আর আমি হাতে নেই নাই যে মোবাইলের আলোতে দেখি, তো আমি হাতরে হাতরে একটু সামনের দিকে যাচ্ছি পরের রুমে যে ওই রুমের লাইটটা জ্বালাবো, তো ইন দা মিন টাইম হঠাৎ করে আমার কি মনে হলো হাতের মধ্যে যেন কি যেন একটা লাগলো, লাইক কারো মুখের মধ্যে হাত লাগলে যেরকম একটা ফিল হয় না এরকম, সাথে সাথে আমার গায়ে কাটা দিয়ে গেছে, মানে রাতের বেলা মানে কেউ নাই থেকে লাগে, আমি ভয় পেয়ে গেছি, চোর বা কিছু না, তো দৌড়ে তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে গেছি, তখন মোবাইলের টর্চ জ্বেলে বাইরে থেকে আমি লাইট মেরে দেখার চেষ্টা করছিলাম যে আসলে কি প্রবলেম, কি যদি কোনো চোরও হয়ে থাকে বা কিছু হয়ে থাকে যেন আমি এখান থেকে চিৎকার করলে মানুষজন শুনতে পায়। তারপরে হচ্ছে দেখলাম যে কিছু নাই, এবং ফরচুনেটলি হচ্ছে প্রথম রুমের যে লাইটটা ছিল তখনই লাইটটা জ্বালালাম এবং লাইটটা জ্বলে গেল, তো সাহস নিয়ে আমি ভেতরে গেলাম, দরজা মেইন দরজা খোলা রেখে গেছি এবং ভেতরে গিয়ে আস্তে আস্তে পুরো রুমের আমি লাইট জ্বালিয়েছি, সব রুম চেক করেছি, কোথাও কেউ নেই, কিচ্ছু নেই। এটা ওখানটাতে শুধু দেয়ালের একটা কর্নার ছিল, আর কিছু না, একটা দেয়ালের কর্নার মানে শক্ত, এটা মানুষের রক্ত মাংসের শরীরের মতো লাগার কথা না, বিশ্বাস করতে চাই না যে এখানে মানে অন্য কিছু ছিল, আমি এখনো বিশ্বাস করি যে এটা আমার মনের কোনো একটা ভুলেই হয়তো বা এটা হয়েছে, কারণ আমি রুমে এরপরে আর কিছু দেখিনি, যদি ওই রাতে আমার ঘুমাতে অনেক কষ্ট হয়েছে, আমি কোনো লাইট নেওয়াই নাই এবং আমি টিভি অন রেখে ঘুমিয়েছি। ওকে, এরপরের কোন ঘটনায় যাচ্ছি আমরা,
একটা বাসা কেন্দ্রিক ঘটনা বলি, ঘটনাটা একদম চোখে দেখা। খুব রিসেন্টলি আমরা ফ্রেন্ডরা, মানে আমাদের ফ্রেন্ডদের একটা ব্যান্ড আছে, আমাদের ঢাকা কলেজ এবং ঢাকা ইউনিভার্সিটির হলে থাকার যেসব ফ্রেন্ডরা ছিলাম, আমরা সবাই মিলে একটা বাসায় উঠি জিগাতলা, ঠিক বিকালে হঠাৎ করে চোখে পড়ে কি, আমাদের পাঁচতলা, পাঁচতলা থেকে যে জানালাটা আছে ঠিক ওই সোজাসুজি করে আরেকটা বাসার ছাদ,
আচ্ছা,
এবং ওখানে চার মাথায় চারটা বিমে রড বের হয়ে আছে, ওই রডে গরুর মাথা, গরুর হাড্ডি,
মানে মাথার কঙ্কাল আর কি,
এগুলো হচ্ছে আপনার গাথা
গাথা
গাথা, কি ব্যাপার কি ঘটনা, কোনো বাসায় তেমন হয় না, তো ওইটা দেখলাম, দেখার পরে সবাইকে দেখানোর চেষ্টা করলাম, এটা একটু মজা করলাম আমরা,
এবং সেটা আপনাদের জানালার পাশে,
জানালা একদম জানালার পাশে, পর্দাও নাই। এখন যে ঘটনাগুলো ঘটে সেটা হচ্ছে অনেক তিনটা দিকে, আপনার মোরগ প্রচুর চিল্লায়, আমরা জানি যে মোরগ একমাত্র প্রাণী যেটা অশরীরের কোনো কিছু অনুভব করতে পারে,
না শুধু মোরগই একমাত্র প্রাণী না, আরো প্রাণী আছে যারা অশরীরী জিনিসগুলো অনুভব করে,
মোরগটা একটু বেশি সেন্সিটিভ, এবং ওই বাসার দোতলাতে কিছু পাখি থাকে, সেগুলা ঠিক একই সময় চেঁচামেচি করে, আর রাত্রেবেলা এত জোরে কুকুর ডাকে ওই সময়টায়, যেটা মানে আপনাকে বলে বোঝাতে পারবো না, কুকুরের ডাক এত ভয়ঙ্কর ডাক, এবং এতগুলা কুকুর একসাথে ওখানে, যে কখন আমরা দেখিও নাই এতগুলা কুকুর, মাঝে মাঝে কি হয় বাসার নিচে লাল গাঁদা ফুল হয় কিনা আমি জানি না, কিন্তু
লাল গাঁদা ফুল হয়
কিন্তু ওইটা আসলে লাল গাঁদা ফুল না, ওইটা রক্তে ভেজানো গাঁদা ফুল,
আচ্ছা,
এর মালা,
মানে আপনি বলতে চাচ্ছেন নর্মাল অন্য গাঁদা ফুল রক্তে ভেজালে যেরকম হয় ওই হলুদটা ভিজিয়ে রেখে,
হলুদ হলুদ ভাবও তো আছে, তাই না, তাহলে হলুদটাকে রক্তে ভেজানো হয়েছে এরকম, এবং প্রত্যেকটা বারান্দার গ্রিলে আপনার তাবিজ ঝোলানো, অর্থাৎ বাসাটা পজেস্ট একটা বাসা এবং সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে এরকম। এই তো কিছুদিন আগে রাতে আমরা এই বিষয়টা নিয়ে মজা করলাম একটু করে, আমার ফ্রেন্ড বলতেছে যে জানালাটা খুলে দেই তাহলে একটু ভালো লাগবে, নানা দরকার নাই, তো ও কি করলো জানালাটা খুলে বাজে তিনটা এরকম, ও যেই লাইটটা অফ করছে আর ঠাস করে একটা শব্দ হয়েছে আমার ডান হাতে এসে বাড়ি লাগে কি যেন একটা, আমরা দুজনেই খুব ভয় পেয়েছি যে কি হলো, এটা দেখলাম যে লাইটার টেবিলের উপরে ছিল
ম্যাচ,
ম্যাচ লাইটার ফার্স্টে ভাবছিলাম যে হয়তো মোবাইল চার্জার সে বাস্ট করছে, পরে দেখি না লাইটারটা বাস্ট করছে এবং লাইটারের প্লাস্টিকের পোড়া অংশ এসে আমার হাতে শক্ত হয়ে, এই দেখুন আমি আপনাকে দেখাচ্ছি এই যে অংশটা ক্ষত,
আচ্ছা,
তো এইটা আমি আমার জীবদ্দশায় কখনো দেখি নাই, শুধু শুধু এমনি এমনি একটা লাইটার বাস্ট হয় এবং লাইট অফ করার সাথে সাথেই, এরপরে আবার এটা নিয়ে একটু মজাই হয়ে গেল কারণ কারোর ক্ষতি হয়নি, তো ওই লাইটটা থুয়ে দিলাম, দেওয়ার পরে আবার যে লাইট অফ করছি ওই একদল কুকুর আবার ডাকাডাকি শুরু করছে, মানে এত ভয়ঙ্কর ভাবে ডাকে ভাই, বিশ্বাস করেন মানে খুবই ভয় লাগে বুকের মধ্যে।
কুকুর অনেক সময় এমনিতে ডাকে, একটা কুকুর যখন নর্মালি কুকুর যখন ঘেউ ঘেউ করে এটা বোঝা যায় যে নরমালি কুকুর তার স্বভাব সুলভ ভঙ্গিতে ঘেউ ঘেউ করবে। কিছু কিছু ক্ষেত্রে কুকুরের ডাকটা সম্পূর্ণ পাল্টে যায়, মানে অদ্ভুত রকম
শর্টটাই পাল্টে যায়
এবং তখন মনে হয় যে কুকুর আসলে কোনো কিছু একটা ফিল করছে, কোনো কিছু একটা বুঝতে পারে, ওরা যেহেতু বুঝতে পারে।
কিন্তু এই ডাকটা সম্পূর্ণ আর্তনাদের একটা কান্না, কান্না কেমন জানি কুকুরের একটা মনে হচ্ছে কুকুরের অনেক কষ্ট, এবং প্রত্যেকটা কুকুর একই ভাবে ঠিক লাইট অফ করার পরে এইভাবে কাঁদে, আবার লাইট জ্বালালে কান্নাকাটি বন্ধ, কুকুর চুপ অফ করে দিই তাহলে আবার মনে করেন যে কুকুরের।
আমার তো মানে যেটা মনে হচ্ছে যে আপনারা যে বাসাটার পাশে আছেন,
পাশে আছে
মানে ওই বাসাতে কোনো প্রবলেম তো নিশ্চয়ই আছে,
অবশ্যই,
তা না হলে তো এরকম থাকতো না।
তো আমরা তো একদিন কি হয়েছে দুপুরবেলা ছাদে সৌভাগ্য বসত একটা লোককে পাওয়া গেছিল, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আচ্ছা এগুলা কেন, বলে না এখানে সব বাসাই তো আছে এরকম, এটা এই গরু জবাই দেয় না এই জন্য দেওয়া হয়, মানে তিনি কিছু একটা হাইড করতেছে এটা আমরা বুঝতে পারতে। কিন্তু আমাদের জানালা থেকে প্রায় 10-12 বাসা দেখা যায়, একটা বাসাতেও কিন্তু এরকম নাই। ডট টিম চাইলে সেখানে যে,
অবশ্যই আমি সেটাই, আপনি একদম আমার মনের কথাটা বলে দিয়েছেন যে আমি চাচ্ছি যে আপনাদের যে বাসার বর্ণনা দিয়েছেন ওইটাতে ডট টিম একবার যেতে চায় এবং শীঘ্রই হয়তো এটা ঘটে যাবে,
কাছ থেকে দেখতে চাই।
রাইট, আমরা খুব কাছ থেকে দেখতে চাই এবং আপনাদের কাছ থেকে ইনফরমেশন আরো আমরা পেতে চাই, আমরা অফ দ্য রেকর্ড বলবো এটা। সো অপেক্ষায় থাকুন, আমরা কোনো একদিন চলে যাব আপনাদের সবাইকে নিয়ে ওই পাশে। এবার আমরা পরের ঘটনায় যাই।
পরের যে ঘটনা, এই ঘটনাটা হচ্ছে মেহেরপুর জেলার, অনেক মানুষ তার সাক্ষী। হঠাৎ করে কবরস্থানের পাশে আমগাছের নিচে বেড়ার একটা বাড়ি তৈরি হয়ে যায় এবং সেই বাড়িটাকে ঘিরে একটা বেড়ার প্রাচীরও তৈরি হয় হঠাৎ করেই রাতারাতি, এবং ওখানে একটা মহিলা কাঁচা পাকা চুল, স্বাস্থ্য ভালো, সবসময় লাল রঙের একটা টিপ পরা থাকতো খালি পায়ে, তো এরকম ওনাকে দেখা যায় বাইরে না ঘরের ওই উঠানের মধ্যেই, ওনার যে গন্ডিটুকু তার মধ্যেই একটু উঁকি মেরে দেখলে দেখা যায়। তো তার নাম জানা যায় মোহন বুড়ি, অর্থাৎ ওকে সবাই মোহন বুড়ি বলে ডাকত। ওই এলাকার এই মোহন বুড়ি হয়ে উঠলো খুবই চাঞ্চল্যকর বিষয়, অর্থাৎ এই যে গ্রামে যেসব মাচা টাচা গুলায় লোকজন বসে আড্ডা দেয়, কিন্তু ওখানে ওই মোহন বুড়িকে নিয়ে সবাই কথা বলতো,
এলাকার সবার মুখে ছড়িয়ে যায়,
জায়গা নেই আন্দাজে এসে উঠে, কিন্তু সবাই ভয় পাইত, কেন উঁকি মেরে দেখতে যাবেন, ওই উঁকি মারতে গেছেন ওই ফুটো দিয়ে সামনে এসে দাঁড়ায় গেছে, তার চোখে তো আপনার চোখ পড়তেছে, আপনি ওই কোনা দিয়ে দিবেন দেখবে যে তার চোখে আপনার চোখ পড়তেছে, মানে আপনি হঠাৎ করে ভয় পেয়ে যাবেন। দিয়ে যদি আপনি দেখতে যান আর একটা চোখ যদি ওখানে দেখা যায়, তাহলে যদি একই রকম ঘটনা ঘটে তাহলে তো প্রবলেম।
আর এই ধরনের যে মানুষগুলো আছে এগুলা সবাই একটু কিউরিয়াসিটি থাকলে একটু ভয় পায়
এই ধরনের।
আমি আরেকটা ছোট্ট ঘটনা আপনার কথার ফাঁকে শেয়ার করে ফেলি, সেটা হচ্ছে যে গারোয়ান বাজারে একটা আন্ডারপাস আছে, একদিন আমি হয়তো রাত 9-10 দিকে হবে ওই আন্ডারপাসটা ক্রস করছিলাম, তো মানুষজন যখন গারোয়ান বাজার থেকে অনেকে বাজার করে নিয়ে যায়, কোন একজন মানুষ মাংস কিনে নিয়ে যাচ্ছিল পলিথিনে করে, তো সে যখন সিঁড়িটা দিয়ে উপরের দিকে উঠছে কি ক্রস করার সময় একটা হচ্ছে একদম পাগলের মতো দেখতে একটা লোক, একদম পুরো কালো ময়লা, মানে দেখতে রাস্তায় পাগল যেভাবে পড়ে থাকে একদম পুরোটাই, তো যখন ক্রস করছে ওই লোকটা হঠাৎ দাঁড়িয়ে গেল এবং যে লোকটা মাংস নিয়ে যাচ্ছে তাকে সে বলছে যে আমাকে খাওয়ায় যা, না হলে কিন্তু খেতে পারবে না,
কাঁচা মাংস খেতে,
কাঁচা মাংস, এবং এমন ভাবে বলছে ভয় পেয়ে যেতে পারে, তার চাহনি দেখলেই অনেকে ভয় পাবে। হঠাৎ আমার যখন কানে গেল, মানে আমি একটু দাঁড়াই গেলাম, যে লোকটাকে বলছে ওই লোকটা একটু সাহসী ছিল, সো উনি জাস্ট ইগনোর করে চলে গেছে, কতক্ষণ দেখলাম যে সে তাকায় ছিল ওই লোকটার দিকে যে মাংস নিয়ে যাচ্ছে, সে আবার নিজের মতো করে হেঁটে চলে গেল। কেউ যদি তার এই এক্সপ্রেশন দেখে না, আমার ধারণা ভয়ে মাংস বের করে দিয়ে দেবে যে তুমি কিছু নিয়ে যাও। এই মানুষগুলো এরকম ভয়ঙ্কর হয়।
তো মোহন বুড়ি বিষয়টাই ছিল এরকম, তো বাচ্চারা খেলাধুলা করতে যেত, ওরাও দেখা যাচ্ছে কৌতূহল বশত দেখতে চাইতো আসলে কাজটা কি, কারণ একে কেউ কখনো খেতে দেখে নাই, পানি খেতে দেখে নাই, বাজার করতে দেখে নাই, এর বাসায় কেউ আসতো না যেত না, এমনকি এর বাসায় ঢোকার কোনো দরজাও ছিল না। এই মোহন বুড়িকে নিয়েছিল আসলে মূলত তখনকার সময় সবচেয়ে আলোচিত ঘটনা। আবার অনেক সময় মানুষ খুব ভয় পায়, অন্ধকারে হাঁটছে দেখা যাচ্ছে কি মোহন বুড়ির ঘর থেকে এক ধরনের সাউন্ড আসছে, ওই সাউন্ড শুনেই দেখা যাচ্ছে যে দৌড় দিয়ে লোক পালাচ্ছে, তো উনি কিছু একটা করতো যাই হোক। তো একবার একজনকে আসতে দেখা গেছিল মোহন বুড়ির কাছে, তাদের মত বিনিময় বেড়ার এপাশ ওপাশ হয়েছে, সে তার মতো চলে গেছে। বেশ কিছুদিন ধরে মোহন বুড়ির বাসা থেকে তার কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না, তো লোকজন দেখে ঘরের মধ্যে কিছু দেখা যাচ্ছে না, কোনো অস্তিত্ব নাই, কিছু নাই। তো এবার একটু সাহস করে কয়েকজন মিলে এবার একটু ওরা একটু রাগ বশত যে কে দেখি তো ভিতরে কি করে, ভেঙে ভিতরে যখন গেল দেখলো যে মোহন বুড়ির লাশ পড়ে আছে, এবং সে যে আসলে কতদিন আগে মারা গেছে এটাও আসলে ঠিকভাবে বোঝা যাচ্ছে না। এরপরে যাক তার লাশটাকে দাফন করা হলো, ওখানটাতে আবার কিছু গোত্র টাইপের একদল মানুষ ছিল যারা এই তন্ত্র মন্ত্র অন্য ধর্মের
বিভিন্ন এইসব তান্ত্রিক জিনিসগুলো
বিশ্বাস করত, চর্চা করত। ওদের মধ্যে একজন ছিলেন যিনি সর্দার, তিনি অনুমান করতেন যে মোহনবুড়ি উনি একজন সাধক টাইপের, উনি কিছু একটা কালা জাদু টাইপের মানুষ। ওনার শক্তি বৃদ্ধির জন্য উনি ওনার এক সাগরেদকে হাড় আনতে পাঠায় গুরুস্থানে। ওখানে যেতে গেলে যেটা করতে হতো, শর্ত ছিল, সেটা হচ্ছে সম্পূর্ণ নগ্ন অবস্থায় যেতে হতো, এবং আমরা জানি যে নগ্ন হচ্ছে শয়তানের একটা প্রতীক। তো ও যায় কবরটা খোড়ে, খোড়ার পরে যে দেখে ওখানে মোহনবুড়ি ঠিক যেমন অবস্থায় ছিল, 12-13 দিন হয়ে গেছে, তেমন অবস্থাতেই চুপচাপ বসে আছে কবরের মধ্যে। এটা দেখে ও আসলে খুবই ভয় পেয়ে যায় এবং ওখান থেকে দৌড়ে পালিয়ে চলে আসে। আসার পরে যেটা হয়, সে সবাইকে বলে, সবার প্রথম তার উস্তাদকে বলে, উস্তাদ সকালে যে দেখতে যায় দেখে যে না কবর কবরই আছে, ওটা খোড়া হয়নি। কিন্তু ও যে ভয়টা পাইছে, এই ভয়টা আমি খুব নর্মালি বলছি, কিন্তু সেখানে কবর খুঁড়ে একটা মানুষকে জ্যান্ত যদি দেখেন তাহলে কেমন লাগবে?
জ্যান্ত বলতে কি মানে উনি জীবিত ছিল নাকি ওনার মানে যে
চাহনি ছিল?
কবর দেওয়ার পর যেটা হয় যে কিছুদিন পরেই মানুষের শরীরে পচন ধরে,
পচন ধরে,
সেই ধরনের কিছু ছিল না,
শরীরটা শুধু বাঁকায় উঠছে এরকম, কিন্তু মনে হচ্ছে যে বসে আছে।
আচ্ছা আচ্ছা।
কিন্তু পচন ধরে নাই এবং চোখটা ছিল খোলা।
আচ্ছা।
তারপরে এইভাবে সেই ভয়টাকে আর লালন করতে পারেনি বেশি দিন, তারপরে সে কিছুদিন পরে মারা যায়।
আচ্ছা।
এবং এই ঘটনাটা ওখানকার যারা মুরব্বী তারা খুবই ভালো জানতো।
যে ঘটনাটা বললেন মেহেরপুরের কোন একটা জায়গার, এবং উনি জায়গার নামটা শেয়ার করতে চাইনি আমাদের সাথে, তো আমরাও আর এই বিষয়টাতে ওনাকে আর ফোর্স করতে যাচ্ছি না, কিন্তু নিশ্চয়ই মেহেরপুর এলাকার মানুষ যারা রয়েছে তারা নিশ্চয়ই ঘটনাটা শুনেছে হয়তোবা, এবং এই ধরনের ঘটনাগুলো অনেকটা আস্তে আস্তে মিথের মতোই হয়ে যায় আর কি। ওকে, আমরা পরবর্তী দিকে আগাতে চাই। আমরা জানি যে আপনার আরো ছোট্ট একটা ঘটনা আছে, আমরা শুনতে চাই ঘটনাটা।
আমার নানি এবং নানির বোন, আমার নানির বোনের বাচ্চা হয়েছে। সাধারণত ওই বাচ্চা টেক কেয়ার করার জন্য একজন পাশে থাকা লাগে, তো তখনকার মাটির ঘর ছিল, আমার নানি এবং নানির বোন আর মাঝখানে বাচ্চাটা ছিল, আর তখনকার সময় কিন্তু কুপি ছিল, তো ওটা আনফর্চুনেটলি নিভে গেছে, পুরো ঘর অন্ধকার। তো মশারির মধ্যে দেখা যাচ্ছে যে একজন এরকম হাঁটু ভেঙে বসে বাচ্চাটার দিকে তাকায় দুলতেছে। তো আমার নানি জিজ্ঞেস করছে যে কি হয়েছে, কোনো সমস্যা, কোনো বাচ্চা কিছু হয়েছে বা কি? হ্যাঁ, পরে পাশ ঘুরে দেখে যে না, আমার নানির বোন ওখানে শুয়ে আছে। এ তাহলে কে? যখনই বলছে কে তুমি, তখনই সে কি করছে, হামাগুড়ি দিয়ে বাচ্চার দিকে চলে আসতেছে।
আচ্ছা।
দিয়ে বাচ্চাকে ধরতে ধরতে যাচ্ছে, তখনই কি করছে, নানি হাত দিয়ে একটা ঝাটকা দিছে, মানে সরে যায় এখান থেকে। হ্যাঁ, কিন্তু কোনো শরীরের অস্তিত্ব সে পায় নাই, কিন্তু সে সব দেখতেছে। হ্যাঁ, এটা তার হ্যালুসিনেশন না, সে কোনো আভাস পায় নাই তার হাতে অন্য কোনো শরীরের। হাতটা ঝাড়া দেওয়ার পরে ওইটা ভ্যানিশ হয়ে যায়, ওইটা দেখা যায়নি। তবে আমার ওই ভাইটার হাত দুটো এখনো প্রায় বাঁকাই,
এখনো বাঁকা
বাঁকাই, এবং সে ঠিকভাবে কথা বলতে পারে না। তো এই ছিল আসলে মূল ঘটনা।
ওকে, আমরা জানি যে বাচ্চাদেরকে কখনোই একা রুমের মধ্যে ছাড়া হয় না, বিশেষ করে সদ্য ভূমিষ্ঠ যে বাচ্চারা আছে, কোনো কিছুর একটা খুব নজর থাকে, কিছু করার কোনো ছোটখাটো জিনিস দ্বারাও এফেক্টেড হয়ে যেতে পারে, সেই জন্য ওদেরকে খুব কেয়ারে রাখতে হয়। কিছু না কিছু তো আছেই ভাই, কিছু না কিছু আছে যেমন সত্য, যা যা লোকমুখে চলে আসছে এর সবই যে সত্য এটাও বিশ্বাস করার কোনো কারণ।
আচ্ছা,
এনিওয়েজ অনেক অনেক ধন্যবাদ তমাল ভাই আপনাকে, যে আমাদের জার্নিতে এসে।
এবিসি রেডিওকে ধন্যবাদ।
বিরতির সময় হল, 4 মিনিটের ছোট্ট একটা বিরতি নেব। ডর যারা শোনেন তাদেরকে আমরা সবসময় একটা কথা বলি, জানালাটা হালকা করে খোলা রাখুন, ঘরের বাতিগুলো নিভিয়ে দিন, এবং শুনশান নীরব একটি জায়গায় একজন কিংবা একের অধিক দুইজন, তার চেয়ে বেশি নয়, এরকম একটি জায়গায় বসে একেবারে রেডিওর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড শোনা যায়। এভাবে শুনতে থাকুন ডর, তাহলেই আপনি বুঝতে পারবেন কেন আমরা বলি ডর মানে ভয়। প্রিয় শ্রোতা, এই ফাঁকে আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে দিতে চাই। এবারের বই মেলায় হ্যালোইন 920 যে অনুষ্ঠানটি প্রতি বুধবার প্রচারিত হচ্ছে, সেখান থেকে সিলেক্টিভ কিছু গল্প নিয়ে জীবনের গল্প পার্ট 3 বইটি এসছে, এবং এই বইটি আপনারা সংগ্রহ করতে পারবেন বর্ণপ্রকাশের স্টল থেকে, স্টল নাম্বার 212, এটি সরওয়ার্দী উদ্যানে। আগামীকাল আমার সঙ্গে দেখাও হয়ে যেতে পারে বিকেলের দিকে। এবং যারা ঘরে বসেই সংগ্রহ করতে চান তারা ফোন দেবেন 16297 rakumari.com এর এই নম্বরে। আমি আবারও বলছি 16297। ডর 89.2।
কাঁচা খেয়ে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে। এখন থেকে ডরের মুহূর্তগুলো আরো বেশি কাঁচা এবং টাটকা করতে সাথে রাখো প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কারণ ডর মানে ভয় আর ক্যান্ডি মানে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
স্বাগত, আপনারা শুনছেন ডর, সঙ্গে আছে আমি আরজে কিবরিয়া। গুলশানের এক বাড়িতে বসে ধারণ করা এই ডরটি আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2 তে, যেখানে তমাল এবং দীপ তাদের জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলো শেয়ার করছে। আমরা আবারও ফিরছি ঠিক সেখানে যেখানটায় ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম।
ওকে, তমাল ভাইয়ের ঘটনার পর এবার আমরা যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। পরিচয়টা একটু আমি আপনার কাছ থেকে শুনতে চাই।
দিস ইজ দেবদীপ, ঢাকার রামপুরাতে থাকি, সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে বিএসসি করতেছি কম্পিউটার সায়েন্সে, পাশাপাশি মডেলিং অ্যাক্টিং এগুলো করি।
অনেক কিছুই করছেন আপনি। ওকে, যাক, টোটালি সায়েন্স ঘেঁষা একজন মানুষ আমরা পেয়েছি। এইসব প্যারানর্মাল জিনিসে কতটুকু বিলিভ আছে আপনার?
আমার ক্ষেত্রে আমার সাথে অনেক ঘটনা ঘটছে, যেহেতু আমি সায়েন্স স্টুডেন্ট, আমি আমার সাথে অনেক ঘটনা ঘটছে, সো আমার এটা বিলিভ করতেই হচ্ছে। প্যারানর্মাল বলে কিছু আছে
না, যেহেতু বিলিভ তৈরি হয়েছে কোনো কিছু ঘটনা থেকে, নিশ্চয়ই সেই ঘটনার দিকে চাই।
প্রথমে আমি শেয়ার করতে যাচ্ছি আমার নিজের সাথে ঘটা একটা ঘটনা। আমার হোম ডিস্ট্রিক্ট যশোর, আর আমার গ্রামের বাড়ি হচ্ছে নরাল হারিয়ার ঘোপ। আমরা শুনতে পাই যে আমার দাদু অসুস্থ হয়ে পড়ছে, আমরা যাই দাদুকে দেখতে। তখন আমি ক্লাস থ্রি তে পড়ি, সাত দিন পরে আমার দাদু মারা যায়। ওখানে মানে এখনো পর্যন্ত কোনো মানে বিদ্যুতের কোনো ব্যবস্থা নেই, আর আমাদের আত্মীয় স্বজনদের খবর দেওয়া হলো, তারা আসতে আসতে রাত 8:30 বেজে গেছে। দাদুর লাশটাকে যখন শ্মশানে নিয়ে যাওয়া হয়, নিয়ে যাওয়ার সময় আমি আমার বাবাকে বলি যে বাবা আমি তোমার সাথে যাব। তখন আমার মা আমাকে বলে যে না, তুই ছোট মানুষ, যাওয়ার দরকার নেই, ভয় পাবি। এক পর্যায়ে আমার কাকা বলে যে ঠিক আছে চল, সমস্যা নেই। আমার গ্রাম থেকে শ্মশান পর্যন্ত যেতে পাক্কা 1.5 ঘন্টা টাইম লাগে। শ্মশানে পৌঁছালাম, তো হিন্দু রীতি অনুযায়ী স্নান করানো হলো, সাদা কাপড় দিয়ে জড়িয়ে কবর খোঁড়া হলো।
কবর দেয়া হচ্ছে,
কবর দেওয়ার পর
একটু কনফিউশন দূর করে দেয়। হিন্দু ধর্মের মধ্যেও কিছু মানুষ আছে যে যাদেরকে
গোত্র অনুযায়ী
কবর দেওয়ার
কবর রীতি
রয়েছে।
আর বলে রাখি যে আমি ওই শ্মশান সম্পর্কে কিছু জানি না, ফার্স্ট টাইম ওখানে আমার যাওয়া। সাডেনলি মানে পা থেকে কোমর অবধি আমার হচ্ছে মাটির নিচে চলে যায়, মানে আরেকটা কবরের ভেতরে আমি ঢুকে যাই। চিৎকার দিয়ে বাবাকে ডাকি, বাবা আর কাকা আমাকে চলে আসে, আরো লোকজন চলে আসে। তারপরে আমার বাবা আমাকে টেনে তোলার ট্রাই করতেছে, বাট আমার কোমর যে বাঁশের যে ইয়াটা আছে মানে মাচা, ওতে আটকে যায়, আমাকে টেনে বের করতে পারছে না। তারপরে আমার কাকা বললো যে কবর খোঁড়ো, এটা না খুললে ওকে বের করা সম্ভব না। তারপরে কাকা অর্ধেক কবর খুললো, খুঁড়ে দেন আমাকে বের করলো, দেখে যে মানে কঙ্কালে যে বুকের পাজুর হাড়ের ভিতরে আমার পা দুটো আটকে আছে। আর যখন আমাকে টেনে তুললো, তখনই দেখে
হাড় সহ
বুকের হাড় সহ আমাকে ই করছে,
উপরে নিয়ে
আসছে। কাকা আমার পা থেকে হাড় গুলা সরিয়ে আবার কবরের ভিতর ঢুকে দিল, কিন্তু কবরটা যে আতখোড়া অবস্থায় ছিল ওই অবস্থায় রেখে দিয়ে চলে আসলো। সুমনটা বিশ্বাস করবেন না, মানে আমার পায়ে যদি কেউ ধরে রাখে হাত দিয়ে, যেমন একটা চিহ্ন থাকে ওরকম লাল একটা দাগ ছিল, যেন কেউ হাত দিয়ে না, হাত দিয়ে ধরে আছে।
আচ্ছা,
তো 2-3 দিন ভালোই গেল, আমরা ওখানে 2-3 দিন ছিলাম। তো আমরা 7 দিন পরে মুভ করি যশোরে। আমার মানে এটুকু খেয়াল আছে যে যেহেতু বর্ষাকাল ছিল, সেদিন রাত্রে আমি কি মনে হলো যে আমি এখন শুয়ে পড়বো, আর পড়বো না। তো শুয়ে পড়ার সাথে সাথে ঘুম চলে আসলো, দেন আমি একটা মানে স্বপ্ন দেখলাম যে আমাকে কেউ বলতেছে তুই আমার বুকের উপর পাড়া দিলি আমি তোকে ছাড়বো না। জাস্ট এটুকু ফার্স্ট ডেতে মর্নিং এ মাকে বললাম, বাবাকে বললাম। তখন বাবা বলল যে তোর মনের ভিতর এখন ওইটাই ঘুরতেছে, তো তাই এটা দেখতেছিস, সবকিছু ঠিকঠাক চলে, বাট আমার মনে শান্তি নাই, বিকজ আমি এটা ফিল করতেছি যে আমার সাথে কিছুটা হচ্ছে। তো সেকেন্ড নাইটে আমাকে বলে যে স্বপ্নে আসে, তুই যদি বাঁচতে চাস তাহলে কবরটা ঠিক করে দিয়ে, নাহলে আমি তোকে ছাড়বো না। তো আমি সেকেন্ড টাইমে মাকে বলি, তো মা বলে যে কোনো ব্যাপার না, ঠাকুর মশাই ছিল তার কাছে নিয়ে গেল, ঠাকুর মশাই মনে করে একটু মন্ত্র পড়ে ফু দিল, বলছে ঠিক হয়ে যাবে। থার্ড নাইটে বলে যে তুই এখন এটা করলি না, সুমন ভাই ব্লিপ করবেন না, আমার মনে হয় আমার বুকের উপর কেউ বসে আমার গলা টিপে ধরছে। কাউকে ডাকতে পারছি না, আমার সে শক্তি নাই যে আমি কাউকে ডাকবো। আমার রুম থেকে ওয়াশরুমটা স্ট্রেট দেখা যায়, দেখলাম যে হচ্ছে আমার ওয়াশরুমের লাইটটা ওপেন হলো, আমি এটা দেখিনি, জাস্ট হচ্ছে বাবা বলছিল তাই শুনলাম। বাবা আমার রুমে এসে দেখে যে আমার বিছানার চাদর উল্টো পাল্টা, গায়ে কাঁথা নেই, বালিশ আমার মাথায় নেই। তখন বাবা আমার কাছে এসে দেখে আমি অজ্ঞান হয়ে আছি। সকালবেলা বাবাকে জিজ্ঞেস করলাম, তা বললো যে এই ব্যাপার, তো আমিও বাবাকে বললাম বাবা এটা এটা হয়েছে। তারপরে বাবা বললো যে আচ্ছা ঠিক আছে, তার হচ্ছে একদিন থেকে তারপর আমরা গ্রামের বাড়ি যাব। ওই দিন রাত্রে সামথিং কিছু হয়েছে, বাট বেশি কিছু না। তো হচ্ছে গ্রামের বাড়ি গিয়ে আমি হচ্ছে কবরটা ঠিক করে দিলাম।
নিজেই গিয়েছিলেন?
হ্যাঁ, আমি আমাকে আমি সহ
আপনি সহ
হ্যাঁ আমি সহ আমার কাকা সবাই মিলে গেছি। আমরা ওখানে থাকি নরাল হারিয়ার ঘুপে, পরের দিন যশোর ব্যাক করব। তো ব্যাক করার মুহূর্তে রোড ক্রসিং এর সময় আমি একটা অ্যাক্সিডেন্টের একটা ইয়া হয় ঠিক আছে আমার সাথে। তো আমি কোনো মতে বেঁচে যশোর আমি আসি। তো সেদিন রাত্রে স্বপ্নে আবার আমাকে আমার কাছে আসে, বলে তুই যা করলি ঠিক করিস নি, কিন্তু আমার আমি তো স্বপ্নে কিছু বলতে পারতেছি না।
কিন্তু আপনি তো সেই কবর তো আবার ঠিক করে দিয়েছেন, তারপরেও সেই একই অবস্থা।
সেম, আমি মাকে বলছি বাবাকে বলছি, দেন আমরা আবারও আমরা কিন্তু আমাদের ওইখানে গন্তব্যস্থলে গেছি যেখানে শরণটা ছিল। তারপর ওখানকার যে লোকাল লোকগুলো ছিল ওনাদেরকে ডাকা হলো, ডেকে বললাম যে এই কবর টাতে এরকম একটা কাহিনী হয়েছে, কেন হচ্ছে বারবার? উনি বলে জানেন এটা কার কবর? তখন বলল যে এটা একটা পীর সাহেবের কবর। বাবা বলল যে উনার পীর সাহেবের কবর মানে এত নর্মাল ভাবে কেন? বলছে উনি আসে মসজিদ থেকে কিছু একটা মানে চুরি করতে গিয়ে ধরা পড়ছে, মানে মারা যাওয়ার পরে কোন একটা জিনগত কারণে মারা যায়, তখন ওখানে মেরে ওখানে কবর দিয়ে দেওয়া হয়। আমরা সেই মসজিদে যাই, আমাকে আছে তিনটা তাবিজ দেওয়া হয়। আমাকে বলে যে আছে তুমি এই তিনটা তাবিজ তিনটা টাইমে পড়বা, তিন দিন মানে পূর্বাহ্ন দুপুরবেলা পড়তে বলছে। তো আমি দুইটা পড়ি, আর আছে আর একটা পড়তে আমি ভুলে যাই। তো ভুলে যাওয়ার কারণে আবার মনে করি সমস্যাটা ফেস করতে হয়। দেন আমি আবার ওই মানে ওই ইমাম সাহেবের কাছে যাই, যে বলে যে এটা কেন করনি তুমি, যখন আর একটা তাবিজ দেয় আর ওই তাবিজটা আমি পড়ে এখন আমি ঠিক আছি।
সো এটা হচ্ছে আপনার লাইফের প্রথম এক্সপেরিয়েন্স এইসব প্যারানরমাল জিনিস নিয়ে, এবং যেই জন্য আপনি বিলিভ করতে শুরু করেছেন প্যারানরমাল ঘটনায়। আরো একটা ঘটনা আছে আপনার, যেটা যতদূর আমি জানি, একটু ঝটপট করে আমরা ওই ঘটনাটা শুনে নিই, হাতে যেহেতু সময় কম।
অবশ্যই, ওই ঘটনাটা হচ্ছে আমার হোম ডিস্ট্রিক্ট যশোরেই, আমার নিজের সাথেই ঘটা। তো যেহেতু আমি সায়েন্সের স্টুডেন্ট, আমি ফার্স্টেই বলেছি যখন বায়োলজি ক্লাসে আমাকে মানে মানুষের কঙ্কাল নিয়ে অনেক রিসার্চ করতে হয়, তো তখন আমাদের ক্লাস টিচার বলল যে জানে যে আমি হিন্দু, তো আমার ক্লাস টিচার বলল যে দীপ তুমি একটা কঙ্কালের মানে মাথা শ্মশান থেকে ম্যানেজ করো, নিয়ে আসো, তো ওটার উপরে আমাদের হচ্ছে একটা প্র্যাকটিক্যাল হবে। এবং স্যারের কথা মতো মাথা শ্মশানে যাই, গিয়ে হচ্ছে মাথাটা নিয়ে আসি।
কিন্তু এটা আপনি কিভাবে জান, মানে শ্মশানে নিশ্চয়ই কঙ্কাল অ্যাভেলেবেল থাকার কথা না?
ইয়েস, অ্যাভেলেবেল থাকার কথা না, বাট যশোরের যে শ্মশানটা আছে মহাশ্মশান, চারিদিকে মন্দির, মন্দিরের পেছনে জাস্ট ছোট একটু জায়গায় শুধু কবর দেওয়া। সো যেহেতু প্লেসটা খুবই কম, তো একটা কবর খুঁড়তে গেলে তখন মাথা বা হাড়গোড় উঠে চলে আসে, তখন ওই কঙ্কাল গুলোকে আর মানে কবরে রাখা হয় না, পাশে বা কোথাও রাখা হয় গাছের পাশে, মানে
জায়গার সংকুলনের জন্য, জায়গার যেহেতু স্বল্পতা সেই জন্য এই অবস্থা।
তো আমি যাই, ইজিভাবে একটা মাথা পেয়ে যাই, তো এই মাথাটাকে নিয়ে বাসায় চলে আসি, আর আমার ফ্যামিলিতে দেখলে আমাকে বকবে, সময়টা এনে আমি লুকিয়ে রাখি। তো পরের দিন আমি ক্লাসে কঙ্কাল মাথাটা নিয়ে যাই, ক্লাসটা শেষ করি বা কোথায় মাথার কোথায় কি আছে কমপ্লিট করি আমি প্র্যাকটিক্যালটা। তো করার পরে আমি মাথাটা নিয়ে বাসায় চলে আসি, যে পরের দিন আমি এটা শ্মশানে রেখে আসবো। ওই দিন রাত্রেই ইন্টারনেটে কিছু প্ল্যানচেটের ব্যাপারে পড়ি, আর বলে রাখি আমি তুলরাশি, তো তুলরাশিরা কিন্তু বেশি প্রবলেম ফেস করে হন্টেড বিষয়ে। প্ল্যানচেটটা হচ্ছে সরবুজ প্ল্যানচেট, এটা লুডুর খোট লাগে, পাঁচটা মোম লাগে, শুকনো লঙ্কা।
ওকে,
ইন্টারেস্ট ফিল করলাম যে করেই দেখি কি হয়। তো আমি রাত দেড়টা দুটা দেড়টার দিকে আমি আছে প্লানচেট করতে বসি বাসার সবাই ঘুমানোর পরে।
কিন্তু একাই কি আপনি প্লানচেটে বসেছেন? একা প্লানচেট কতদূর করা সম্ভব, আদৌ পসিবল কিনা আমার জানা নেই। প্লানচেট করার জন্য কয়েকজনের দরকার হয়, একজন কলার লাগে, তারপরে আরো এরকম কিছু বিষয় থাকে।
আমি অত কিছু ফিল করে আমি কাজটা করি,
জাস্ট আপনি দেখেছেন আপনার কিউরিওসিটি থেকে,
কিউরিওসিটি থেকে একা একাই বসে গেছি মানে প্ল্যানচেট করতে। পাকা আড়াই ঘন্টা আমি প্ল্যানচেট করি। আমার হচ্ছে যে মায়ের যে একজন প্ল্যানচেট একজনকে ডাকতে হয়, তো আমার মার যে বাবা মানে দাদু, দাদুকে আমি ডাকি, বাট কোনো রেসপন্স পাই না, ফিল করি যে আমার হচ্ছে ওয়াশরুমের লাইটটা অন হয়েছে। সো আমার হচ্ছে বাবা ওয়াশরুমে যাওয়ার জন্য উঠছে, অবশ্যই দেখতে আসবে রুমে আমি কি করছি, তো দেখতে আসলে বকবে। তখন আমি মোমবাতি দিয়ে প্ল্যানচেট অফ করে টোটালটা আমি হচ্ছে আমার খাটের নিচে রেখে আমি বেডে শুয়ে পড়ি। পরদিন রাত্রেবেলা থেকে আমার সাথে এমন কিছু হয়, মানে কি বলবো সুমন ভাই, যে আমাকে রাত্রে বোবায় ধরে, বোবায় ধরে কিছু বলে না, জাস্ট আমি দেখছি একটা ফিগার, শ্যাডো টাইপের আমার সামনে দিয়ে যাচ্ছে, বাট আমার কিছু মানে আমি আর কিছু বলার বা কিছু করার ক্ষমতা নেই, আমি জাস্ট ফ্রিজ হয়ে যাই। তো আমি আছে প্রথম দিন ভাবছি যে এটা হতেই পারে স্বাভাবিক, তারপরের দিন রাত্রেও একই, আমি মানে জাস্ট আমি তাকাইছি সঙ্গে সঙ্গে আমাকে অ্যাটাক করছে। তো আমি জানি না বোবাই কেন ধরে বা কেন ধরছে আমাকে। তো আমি পরে মাকে বললাম, তারপর মা আমার রুমে আসলো, বললো যে সব তো ঠিকঠাকই আছে। তো তারপরের দিন আমি বুঝতে পারতেছি যে আমাকে কেউ তুলে নিয়ে যাচ্ছে, আমাকে বেড থেকে কেউ তুলে নিয়ে যাচ্ছে, বাট আমার কেউ করার ক্ষমতা নেই। কিছুক্ষণ পরে মা আমার রুমে দেখতে আসে আমাকে, আমি কি করছি। আমি আবার অনেক রাত পর্যন্ত যেহেতু স্টাডি করি, মা আমাকে অনেক টেক কেয়ার করে, দেখতে এসে দেখে যে আমার মানে বুক পর্যন্ত আছে খাটের নিচে আর হচ্ছে পাটা হচ্ছে খাটের উপরে। তখন আমার মা এক চিৎকার দেয়, বাবা চলে আসে, যে এই অবস্থা। তখন আমি আর নিজেকে লুকাতে পারি না, যে তারপর আমি মাকে বলি, মা এইটা এটা আমি প্ল্যানচেট করছি, আমার কাছে একটা মাথা আছে, আর হচ্ছে আমি আছে তোমার বাবা মানে দাদুকে ডাকছিলাম। তখন মা আমাকে অনেক বকাবকি করে। তখন ওই রাত্রেই আছে সবকিছু আমার একটা ব্যাগে করে আমার বাসার বাইরে রেখে দেওয়া হয়। তারপরে ওটা আমার পিছনে সারে না, সেদিন রাত্রে আমার মা আমার কাছে ছিল। তো ওই দিন রাতে আর হচ্ছে কিছু হয়নি। সুমন ভাই আপনি হয়তো জানেন যে যখন কাউকে বোবাই ধরে তখন পাশে থেকে কেউ যখন টাচ করে তখন কিন্তু ওটা ছেড়ে চলে যায়। তো এরকম তিন চার দিন মা থাকার শর্তেও আমাকে বোবাই ধরছে, যখন মা আমাকে টাচ করছে তখন আমি বুঝতে পারছি যে আবার মনে হচ্ছে কিছু একটা আমার ভিতরে ফিরে আসছে।
কিন্তু এই ঘটনার আগে কি আগে কখনোই আপনাকে বোবাই ধরে?
না না, এটার আগে আমি তখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, এগারোর ঘটনা এটা, এই ঘটনার আগে আমাকে কখনো বোবাই ধরেনি। এই বোবাই ধরাটা কিন্তু আছে আমার এখনো চলে আসছে, বাট আগের মতো না, খুব কম। এই কারণে আমার ফ্যামিলি থেকে আমাকে কখনো একা রাত্রে শুতে দেওয়া হয় না। ইনফ্যাক্ট আমি এখনো আমি রাত্রে আমি একা শুতে পারি না, আমার পাশে যে ফ্রেন্ড বা আমার ভাই আছে আমার সাথে থাকে।
আচ্ছা,
তো বোবাই ধরতো, মা আমাকে টাচ করতাম ওটা ছেড়ে চলে যেত, যে কারণে কান্নাকাটি করতাম যে এটা কেন হচ্ছে আমার সাথে। তো তারপরে মা আবার আমাকে শ্মশানে নিয়ে গেল, নিয়ে যে ওখানে যে ঠাকুর মশাই আছে যে শ্মশানে মন্দিরে পুজো করে, তো ঠাকুর মশাই বললো যে তুমি যেটা করছো এটা ঠিক করোনি, তুমি আমাকে বলতে পারতা তারপর একটা ব্যবস্থা করে দিতাম। তো বললো যে ঠিক আছে আমি কিছু মন্ত্র পড়া জল দিয়ে দিচ্ছি, এই জলটা তোমার বাসার চারিপাশে তোমার রুমে ছিটিয়ে দিও তাহলেই হবে। আর একটা কথা বলে রাখি যে আমি ওই মাথাটা নিয়ে কিন্তু আমার রুমে রাখছিলাম, আর অন্য কোথাও না। সো আমার রুমেই আছে বেশি প্রবলেম। তো ছিটিয়ে দেওয়ার পরে কোনো কিছু কাজ হচ্ছে না, তখন ঠাকুরমশাই আমাদের বাসায় আসলো, এসে বললো যে সব ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তো যে আমার রুমে ঢুকলো তখন সে মানে কিছু একটা ফিল করলো, বললো যে এই রুমটাতে এত মানে প্রবলেম কেন? তখন মা বললো যে কেন, তখন আমাদেরকে ঠাকুরমশাই তাকিয়ে বললো তুমি কি মাথাটা এই রুমে রাখছিলা? আমি বললাম যে হ্যাঁ ঠাকুরমশাই মাথাটা এই রুমে রাখছিলাম। বললো যে এই জন্য এতটা প্রবলেম। তখন ঠাকুরমশাই আমাদের বাসা থেকে থাকলো না, আমাদের বাসায় তার লাঞ্চ করে যাওয়ার কথা ছিল, বাট সে লাঞ্চ না করেই বের হয়ে পড়লো। তখন আমি আমার মা আমার বাবা ঠাকুরমশাই শ্মশানে গেলাম, তাকে বললাম যে কি হয়েছে। তো ঠাকুরমশাই মাকে বলে যে আপনার ছেলে অনেক বড় একটা ভুল করছে, তো এটার জন্য কি করতে হবে। তো আপনি জানেন যে আছে আমাদের কালী পূজাতে পাঠা বলি দেওয়া হয়, তো এটার জন্য বলছে যে পাঠা বলি দেওয়া লাগবে, তাও এক কোপে তার গলা কাটতে হবে, কাটা হয় কালী পূজাতে, তো পাঠা বলি দিতে হবে, তারপরে আর অনেক কাজ করতে হবে। তো আমরা রীতিমতো মা এটা করে, তারপর আছে মা কালীর পুজো দেয়, তারপরে মনে করেন যে এটা থেকে মানে মোটামুটি ভাবে আমি বের হয়ে আসতে পারছি, কিন্তু পুরোপুরি না, এখনো আমাকে বোবাতে বোবায় ধরে।
সো এই জিনিসটা বলতে গেলে এখনো আপনার সাথে আছে, যদিও বোবায় ধরা নিয়ে অনেকবার কথা হয়েছে ডরে এবং বোবায় ধরার অনেক সাইন্টিফিক ব্যাখ্যাও রয়েছে। আমি যেটা বলতে চাই যে বোবায় ধরাটা আমি স্পেসিফিক্যালি কোন ভৌতিক বা প্যারানর্মাল কোন বিষয় নিয়ে আমি মানতে নারাজ, যেহেতু এটার যথেষ্ট সাইন্টিফিক ব্যাখ্যা রয়েছে। তারপরেও যেহেতু একটা পার্টিকুলার ঘটনার পর থেকে
হিস্টোরি পর থেকে কিন্তু আমার
সাথে ঘটছে, সো আমি জানি না সেটার সাথে এটার কোনো রিলেশন আছে কিনা। এনিওয়েজ, সে বিশ্লেষণে আমরা আর যেতে চাই না, যেহেতু সময়ের শেষ দিকে আমরা চলে এসেছি। সো আজকের মতো আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, শেষ করতে হবে আজকের মতো, টাইম আমাদের হাতে বেশি নেই, কারণ কিছুক্ষণ পরেই আমরা এখান থেকে আপনাদেরকে স্টুডিওতে ফিরিয়ে নিয়ে যাব। সো আমরা স্টুডিওতে যাওয়ার আগে এখানকার ঘটনাটা আমরা একটু সবার সাথে শেয়ার করতে চাই। দুজনের ঘটনায় শোনা হয়ে গেছে, তমাল
আর দীপ আজকে তাদের এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করেছে আমাদের সাথে এবং নিজেরাও এক্সপিরিয়েন্স নিচ্ছে এই জায়গাটার, এবং আই হোপ যে দুজনের কাছেই খুব ভালো লাগবে এক্সপিরিয়েন্সটা এবং ভালো লাগছে হয়তোবা। আসলে ভালো কোন অর্থে বলি হয়তোবা বিষয়টা এভাবে বললে ঠিক হবে না, কারণ এটার সাথে ভয় জড়িত আছে, কিন্তু ডরের জার্নিতে তারাই অংশগ্রহণ করে যারা এই ধরনের ভয়কে খুব পজিটিভ ভাবে নেয়ার চেষ্টা করে কিংবা পজিটিভ ভাবে নেয়ার সাহস আছে তারাই অংশগ্রহণ করে। সো দুজনকে আরো একবার অনেক অনেক ধন্যবাদ আমাদের এই জার্নিতে আমাদের সাথে এই ধরনের একটা বাড়িতে আসার জন্য। এবার আমরা এই বাড়ির ঘটনায় আসি। খুব চমৎকার সাজানো গোছানো একটা বাড়ি, গুলশানের বাড়ি মানেই হচ্ছে অভিজাত বাড়ি হবে, এবং এটাও তার ব্যতিক্রম নয়, এখানেও খুব সাজানো গোছানো একটা বাড়ি, এবং বাড়িটা আমরা ডুপ্লেক্স একটা বাড়ি এখানে, এবং আমরা যেই জায়গাটাতে আছি আমরা আসলে কোনো একটা রুমের মধ্যে নেই, আমরা এই বাসারই কোন মানে নিচের তলায় একটা কর্নারে আমরা আমাদেরকে বসার ব্যবস্থা করা হয়েছে। এই বাড়ির যে ঘটনাটা রয়েছে, আমি হয়তোবা অনেকে মনে করবে যে এটা তেমন কিছু হরর না, কিন্তু হয়তোবা ঢাকা শহরের অনেক বাড়ি রয়েছে এই ধরনের ঘটনা ঘটে, কিন্তু আমাদের টিমের কাছে বিষয়টা একটু অন্যরকম মনে হয়েছে। এই বাড়ির যে অদ্ভুত বিষয়টা রয়েছে এটা গত এক বছর ধরে ঘটছে, এক বছর ধরে তারা এই জিনিসটার সম্মুখীন হচ্ছে। প্রবলেমটা হচ্ছে যে এই বাড়িতে মানে প্রত্যেকেরই এই এক্সপিরিয়েন্সটা রয়েছে, রাতের বেলা ঘুমানোর পর নাকি প্রত্যেকেই প্রতি রাতে খেয়াল করে যে কেউ একজন তাদের ঠিক কানের কাছে এসে দীর্ঘশ্বাস ফেলছে, মানে অ্যাজ ইফ ধরেন আপনার পাশে যদি কেউ শুয়ে মানে শ্বাস ফেলে আপনি কিন্তু সেটা টের পাবেন, সেই গরম বাতাস আপনাকে স্পর্শ করবে। প্রত্যেকটা মানুষেরই নাকি এই ধরনের ঘটনা ঘটে। প্রথম দিকে তারা বিষয়টা কেউ কারোর সাথে শেয়ার করেনি এবং তাদের প্রত্যেকে নিজেদের প্রবলেম বলে ধরে নিয়েছিল, কিন্তু এর পরবর্তীতে আস্তে আস্তে একজন দুজন করে এটা সবাই মোটামুটি টের পায়, এবং এই ঘটনা ঘটার জন্যই কিন্তু এই বাড়ির ফ্যামিলি মেম্বার আরো কমে গিয়েছে, অর্থাৎ বিদেশে আরো অনেকেই চলে গেছে যে ভয় পায় আর কি, বাচ্চারা বিশেষ করে এখানে। সো যাই হোক, এইটা কেন ঘটছে এইটা তারা আজও পর্যন্ত মানে ক্লিয়ার না, এই বাসাটাতে এই ধরনের ঘটনা কেন ঘটছে। আসলে এখানে একটা ঘটনা ঘটে, যদিও এই বাড়ির বাসিন্দারা শিওর না এটার সাথে এটার সম্পর্ক আছে কিনা। তাদের বিভিন্ন ধরনের পশু পাখি পালার একটা শখ ছিল, এবং প্রায় বছর দুয়েক আগে একটা কুকুর, খুব বিদেশি একটা মানে খুব দামি একটা কুকুর আনা হয় পালার উদ্দেশ্যে, এবং বাড়ির অনেকেই কুকুরটাকে আদর করত। কিন্তু একটা ঘটনা ঘটে যে বছর খানেক আগে একদিন রাতের বেলা নাকি কুকুরটা হঠাৎ করে মানে কি দেখে যেন ভয় পেয়ে মানে চিৎকার করতে করতে মানে কি যেন হয়ে যায়, এবং কুকুরটা ওই রাতের মধ্যেই মারা যায়। মানে তারা বুঝতেও পারেনি, কোন ধরনের কোনো অসুখের সিম্পটম ছিল না, কিচ্ছু ছিল না। তো যাই হোক, এর পর থেকে ওরা বিষয়টা মানে বিষয়টা টের পেতে শুরু করে যে এখন ওরা ভাবছে যে এটার সাথে ওটার কোনো সম্পর্ক আছে কিনা। ইনফ্যাক্ট সবচেয়ে মানে এইবারের মানুষদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছে এইবারের কাজের একজন মহিলার সাথে। উনি নাকি বেশ অনেক বছর ধরেই তাদের বাড়িতে কাজ করত। তো একদিন রাতের বেলা যেটা হয়েছে যে ওই মহিলা যেখানে ঘুমাতো ওখান থেকে সে পানি খেতে যাচ্ছিল বা কোনো কিছু একটা আনতে যাচ্ছিল, উঠে যাচ্ছিল, এবং হঠাৎ করে সে দেখেছে যে কেউ একজন নাকি হেঁটে বেড়াচ্ছে এই ফ্লোরের মধ্যে, এবং এটা দেখেই সে চিৎকার করে ওঠে, এবং মুহূর্তের মধ্যে জিনিসটা নাই হয়ে যায় এবং বাড়ির আশেপাশে মানে পুরো বাড়ির লোকজন জেগে যায়। এবং যখন তার কাছে যায় তখন সে ঘটনাটা বলে এবং সবাই চোর মনে করে ভয় পেয়ে যায় এবং খোঁজাখুঁজি করে, কোনো কিছুরই অস্তিত্ব পায়নি। এরপরে যেটা হয় কি, পরের দিন থেকেই ওই যেই মহিলা দেখেছে কোনো কিছু একটা সে অসুস্থ হয়ে যায় এবং একটা পর্যায়ে তার চোখ দিয়ে রক্ত পড়া শুরু হয়। এভাবে কিছুদিন চলতে চলতে এবং সে অ্যাবনর্মালের মতো হয়ে যায়, এক পর্যায়ে পাগলের মতো হয়ে যায়। তো পরবর্তীতে এই অবস্থা দেখে কিছুদিন তারা মানসিক হসপিটালে রেখে চিকিৎসা করে, যখনই একটু সুস্থতার দিকে ছিল তারা নাকি গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এরপরে আসলে কি অবস্থা আমরা পুরোপুরি জানতে পারিনি, ইনফ্যাক্ট ওরাও পুরোপুরি জানে না, মানে ডিটাচ রয়েছে। একজন মানুষ মাত্র দেখেছিল কোনো একজন কোন একটা কিছু অবয়বের মতো এবং তারই এই অবস্থা হয়ে গেছে। তো এইটা হচ্ছে এযাবৎকালের এই বাড়িতে ঘটে যাওয়া সবচেয়ে বেশি ভয়ঙ্কর ঘটনা। যাই হোক, এই হচ্ছিল ঘটনাগুলো আর কি এই বাড়িতে ঘটে চলছে, এবং বর্তমান সময়ে যেটা ঘটে কেয়ারটেকারদের সাথে খুব বেশি ঘটছে সেটা, কিন্তু তারা যদিও চাকরি ছেড়ে যেতে পারছে না, তাদের মানে পেটের তাগিদেই বলতে পারেন যে থাকতে বাধ্য হচ্ছে। প্রতি রাতে এমন কোন রাত নাই যে রাতে ওনারা মানে নিঃশ্বাসের শব্দ শুনতে পায় না, যে তাদের অনেক সময় তারা এমনও বলেছে যে অনেক সময় ঘুম থেকে জেগে বসে বসে রাত পার করতে হয় তাদের, কিন্তু তারা কোনো ধরনের কোনো কিছুরই সলিউশন পায় না এটা থেকে। এবং এই বাড়ির যে মালিক রয়েছে সে এই বিষয়টাকে খুব মানে কোনো কবিরাজ বা কোনো কিছু এই বাড়িতে আসুক এবং তারা এই বিষয়টা নিয়ে কোনো কিছু ঘাটাঘাটি করুক উনি চায় না, এবং ওনার কারণে আজ পর্যন্ত এখনো এটা নিয়ে কোনো ধরনের কোনো কিউরের ব্যবস্থা করা হয়নি। তারপরও তারা চাচ্ছে, বোঝাতে চেষ্টা করছে যে এখানে কোনো কাউকে এনে কোনো কিছু একটা করা যায় কিনা। যাই হোক, এটা সম্পূর্ণই তাদের ব্যক্তিগত ব্যাপার তারা কিভাবে এই বিষয়টা কিউর করতে চায়। তবে আমরা তাদের কাছে অনেক থ্যাঙ্কফুল যে তারা আমাদেরকে সুযোগ দিয়েছে তাদের এই বাড়িটাতে বসে একটা এপিসোড ধারণ করার জন্য। আমার মনে হয় অনেক সময় হয়ে গেছে, আমাদেরও সময় শেষ হয়ে এসছে এবং আমরা এখানে র‍্যাপ আপ করতে চাই। আমরা আজকের মতো এখান থেকে বিদায় নিব এবং সামনের বৃহস্পতিবার কোন একটা হন্টেড প্লেস থেকে আবারও সুমন এবং সেই সাথে লোবান এবং আরো অতিথিরা যোগ দিবে। তবে আপাতত আপনাদেরকে আমরা ফিরিয়ে নিয়ে যাব স্টুডিওতে, যেখানে ট্যারট কার্ড সেগমেন্ট নিয়ে রেজা ভাই এবং কিবরিয়া ভাই আপনাদের জন্য অপেক্ষা করছে।
সুমনের জার্নি এখানেই শেষ হবে, কিন্তু সুমন আমাদের সঙ্গে আছে। ১২টায় ডরের পুরো পরিবারকে নিয়ে আমরা যোগ দেব ট্যারট কার্ড স্পেশাল সেগমেন্টে। পাঁচ মিনিটের বিরতি এবং স্পেশালি থ্যাঙ্কস সুমন ও লোবানকে আজকের এই দুটি ভৌতিক ঘটনা আমাদের সামনে এভাবে তুলে ধরবার জন্য। প্রিয় শ্রোতা, আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই, ডর সরাসরি ফেসবুক লাইভে হন্টেড প্লেস থেকে আসছে প্রতি শুক্রবার রাত ১১:৫০। পেজটির ঠিকানা হচ্ছে www.facebook.com/DAARDOT, দ্যাট ইজ ডর ট্যারট। প্রিয় শ্রোতা, এই ফাঁকে আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে দিতে চাই, এবারের বইমেলায় হ্যালোইন 920 যে অনুষ্ঠানটি প্রতি বুধবার প্রচারিত হচ্ছে, সেখান থেকে সিলেক্টিভ কিছু গল্প নিয়ে জীবনের গল্প পার্ট 3 বইটি এসছে এবং এই বইটি আপনারা সংগ্রহ করতে পারবেন বর্ণপ্রকাশের স্টল থেকে, স্টল নাম্বার 212, এটি সরওয়ার্দী উদ্যানে। আগামীকাল আমার সঙ্গে দেখাও হয়ে যেতে পারে বিকেলের দিকে। এবং যারা ঘরে বসেই সংগ্রহ করতে চান তারা ফোন দেবেন 16297 rakumari.com এর এই নম্বরে। আমি আবারও বলছি 16297। ফিরছি ঠিক রাত ১২টায় স্পেশাল সেগমেন্টে। প্রিয় শ্রোতা, অনেক ধন্যবাদ। রাত ১১টা থেকে আপনারা আমাদের সঙ্গে রয়েছেন, স্পেশালি যারা এই টাইমটার জন্য ওয়েট করছিলেন তাদের জন্য আমরা স্পেশালি থ্যাঙ্কস দিব। শীতের রাত এবং এই অনুষ্ঠানটি যারা জেগে জেগে শোনেন তারা নিশ্চয়ই জানেন যে বিগত ১০-১১ পর্ব যাবৎ ডর একটি বিশেষ পর্ব শুরু করেছি। বাংলাদেশের রেডিওর ইতিহাসে এটাই প্রথম যে ট্যারট কার্ডকে কেন্দ্র করে এইরকম একটা সেগমেন্ট হতে পারে, ট্যারট কার্ড স্পেশাল রাউন্ড ডরের এবং ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আচ্ছা, আরেকটা বিষয় একটু সবাইকে বলি, আপনারা নিশ্চয়ই জেনে গেছেন ইতিমধ্যেই, আগামীকাল শুক্রবার এবং আমার সঙ্গে দেখাও হয়ে যেতে পারে বিকেলের দিকে, আমি যাচ্ছি বইমেলাতে 212 নম্বর স্টল বর্ণপ্রকাশের। ওখানে আপনারা যে বইটি সংগ্রহ করবেন সেটা হচ্ছে জীবনের গল্প পার্ট 3। এই বইটি এই মুহূর্তে বাজারে রয়েছে, আপনারা চাইলে বইটি সংগ্রহ করতে পারেন। আমার হ্যালোইন 920 থার্ড ভলিউম বাজারে চলে এসেছে, আশা করছি আপনারা কালেক্ট করবেন। এছাড়া আপনারা ফোনও দিতে পারেন rakumari.com এর 16297 এই নম্বরে, এই নম্বর থেকে আপনারা বইটা কালেক্ট করতে পারবেন। এবং এই পর্বটার মেন্টর যিনি, আসলে যাকে ছাড়া এই পার্টটা করা সম্ভব না, সে হচ্ছে রেজা ভাই। রেজা ভাই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। রেজা ভাই হ্যালো বলেন।
হ্যালো, আসসালামু আলাইকুম।
রেজা ভাই আছে এবং রেজা ভাই থাকবে আমাদের সঙ্গে। রেজা ভাই, আজকে আমরা যে পর্বটা করছি সেখানে গত পর্বের একটা ধারাবাহিকতা আছে। আমরা গত পর্বে জিন নিয়ে কথা বলছিলাম এবং সেখানে বেশ কিছু বিষয় শেষ হয়নি, আজকে ওই বিষয়গুলো আমরা আনতে চাই। এবং একই সাথে আমাদের সঙ্গে তিনজন গেস্ট রয়েছে, চারজন আমি বলবো,
কারণ একজন গেস্ট একটু ব্যতিক্রম, তার বন্ধুকে সে সাথে করে নিয়ে আসছে, কারণ তার জীবনে যে ঘটনাগুলো ঘটে, যে প্যারানর্মাল ঘটনাগুলো ঘটে, সেগুলো সে নিজে অনেকখানি মনে রাখতে পারে না, সেটা তার বন্ধু তাকে হেল্প করবে, সেজন্য সে সাথে এসছে। সো সবকিছু মিলিয়ে তিনজন গেস্ট। আমাদের সঙ্গে প্রথম যে গেস্টটা রয়েছে তার সঙ্গে আমরা পরিচিত হব একটু পর। তার আগে আমি আপনাকে বলতে বলব যে জিনের যে ঘটনাটা, সেই ঘটনাটা আপনি যদি গত পর্বে যেটা বাদ রেখেছিলেন, তারও আগে আমি আপনাকে বলবো যে আমরা একটা বিশেষ অফার দিয়েছি আমরা আমাদের লিসনারদেরকে শুক্রবারের ব্যাপারে। আপনি যেটা বলছিলেন সেই অফারটা আপনি আপনার নিজ মুখে একটু বলুন আমাদের লিসনারদেরকে।
আচ্ছা, আমরা চাচ্ছি প্রতি শুক্রবারে, যেহেতু হাজার হাজার মেসেজ আসে আমাদের কাছে, ইনবক্স আসে আমার কাছে, অলমোস্ট এই এক দেড় মাসে আমার কাছে 60,000 উপরে ইনবক্স আসছে। তো আপনারা নিজেও বুঝতেছেন যে 60,000 মেসেজ আমার পক্ষে একা রিপ্লাই করা সম্ভব না, আর সবাই তো আশা করেন আমি রিপ্লাই করি। তো সেই ক্ষেত্রে আমি প্রতি শুক্রবারে রাত্রেবেলা 11:50 আমি ফেসবুকে লাইভ আসব
আমাদের
পেজটিতে। পেজটির ঠিকানাটা লিখে নেন অথবা এখনই আপনি পেজে ঢুকে যান, ঢুকে একটু দেখে নেন। এটা হচ্ছে www.facebook.com/dorttarot, বানানটা এরকম হবে DAARTAROT .tarot। সবচেয়ে বেশি লাইক যে পেজে সেটা আসল, বাকি সবগুলো হচ্ছে নকল, অনেক নকল পেজ তৈরি হয়েছে, এগুলোর থেকে সাবধান থাকবেন।
এবং লাইভ শুরু হলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আসলে কোন পেজ আসলে কোন পেজ।
আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে বাংলাদেশের এই প্রথম শো হচ্ছে যেটা হন্টেড প্লেস ভিত্তিক, মানে আমরা হন্টেড প্লেসে যাচ্ছি লাইভে। আপনারা দেখবেন আমি কিভাবে মানুষকে এই জিনভূত থেকে চেষ্টা করে বাঁচানোর, বা কারো বাসায় যদি প্যারানর্মাল প্রবলেম থাকে তাদের বাসায় আমি যাবো, গিয়ে সেখান থেকে লাইভ হবো।
শুক্রবারই হবে,
শুক্রবার হবে। আর একটা বিষয় কি বলবো, থেকে আমরা চাচ্ছি একটা গোস্ট হান্টার টিম তৈরি করতে,
গোস্ট হান্টার টিম
আমরা এটা করবো, একটা ক্লাব করবো গোস্ট হান্টার টিম। এখানে একটা 4 বা 5 একটা দল থাকবে, আমি তাদেরকে ইন্টারভিউ নিয়ে বেছে নিব, বেছে নেওয়ার মধ্যে তাদের থেকে সিলেক্ট করে আমার সাথে তারা যাবেন বিভিন্ন হন্টেড প্লেসে, গিয়ে আমরা এই হান্টিং গুলো করবো।
আচ্ছা, তার মানে আপনাদের সবাইকে আমরা স্পেশালি ইনভাইট করবো যারা আজকের এই এপিসোডটা শুনছেন, প্রতি শুক্রবার রাত 11:50 থেকে। রেজা ভাই আমাদেরকে দুটো অফার দিলেন, সবই হবে ফেসবুক লাইভের মাধ্যমে। একটা হচ্ছে ফেসবুকে আপনি এসে লাইভে যখন রেজা ভাই থাকবে তাকে প্রশ্ন করে সমস্যা বলে আপনি সমাধান চাইতে পারেন, এক। আরেকটা যেটা সেটা হচ্ছে কোন কোন শুক্রবার তিনি বিশেষ কোন অতিথি বা বিশেষ কোন লিসনারের বাসায় যাবেন, সেটাও তিনি 11:50 ঠিক ফেসবুকে লাইভ হয়ে উনি আসলে বাসাটায় কি করছেন সেটা আপনাদেরকে দেখাবেন। আমার মনে হয় এটা একটা বিশাল অপরচুনিটি আপনাদের সবার জন্য। আমরা আসলে জনসেবায় নিবেদিত প্রাণ, সেটা আমরা প্রমাণ করতে যাচ্ছি।
অনেকে তো আসলে বিষয়গুলো সিনেমায় দেখছে, বাস্তবে কখনো দেখেনি আসলে কিভাবে হয়। অনেকে বাসাতে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস ঘটে, আমরা দেখি হাজার হাজার মেসেজ আসে, অনেকের ফ্যামিলিতে ঝগড়া লেগে থাকে কোনো কারণ ছাড়াই, বা অনেকের অনেক সমস্যা থাকে, সেগুলো কেন হচ্ছে, বাসায় কোনো প্রবলেম আছে কিনা, বা বাসার আশপাশে কোনো সমস্যা কিনা, বা আসলে কি বিষয়টা, সেটা আমরা উদ্ঘাটন করব লাইভের মাধ্যমে, সবাই দেখবে লাইভ।
বিউটিফুল। তাহলে যারা এই পেজটিতে আসতে চান, আমি মনে করি এই অফারটি আপনাদের সবার নেওয়া উচিত, ধুমধাম এই পেজটিতে এসে লাইক দিয়ে জয়েন করে ফেলেন। পেজটি হচ্ছে www.facebook.com/dorttarot, আমি আবারও বলছি www.facebook.com/DAARTAROT, দ্যাট ইজ dorttarot। লাইক দিলেই আপনি পেজের সঙ্গে কানেক্ট হয়ে যাবেন, অপেক্ষা করুন শুক্রবারের জন্য। যাই হোক, আমরা জিনের জায়গাটা একটু যেতে চাই, জিনের ব্যাপারটা যদি আপনি একটু।
গত এপিসোডে আমি শেষ করছিলাম যে জিনদের প্রিয় খাবার হাড্ডি এবং গোবর। আচ্ছা, জিনরা কোথায় থাকে? তো আমরা জানি মানুষ যেরকম ভালো খারাপ আছে, জিনদের মধ্যে ভালো খারাপ অবশ্যই আছে। তো খারাপ জিনরা হাম্মামে থাকে, হাম্মাম মানে হচ্ছে বাথরুম, বাসার টয়লেট। তো আপনারা দেখবেন আমাদের বাসার টয়লেটটা সবচেয়ে বেশি নোংরা থাকে, টয়লেটে অনেক কিছু হয়। আমি গত এপিসোডে বলছিলাম মিরর নিয়ে, বাথরুমের যে আয়নাটা থাকে সে আয়না নিয়ে, আমাদের অনেক সময় দেখা যায় টয়লেটে ঢোকার সময় মাথা ব্যথা শুরু হয়ে গেছে, কোনো কারণ ছাড়াই, কোনো অসুখ নাই বিসুখ নাই, মাথা ব্যথা, বা বাসায় হঠাৎ করে রাত্রেবেলা একটা সাউন্ড হলো। এই ধরনের সকল জিন কিন্তু বাথরুমে থাকে, হাম্মামে থাকে, এবং নোংরা জায়গা থাকে যেখানে আবর্জনা ময়লা ফেলা হয় সেগুলো থাকে, এরা খান্নাস বলা হয় যেসব জিনের যে জাতিটা। আর ভালো জিনগুলো থাকে বেশিরভাগ মসজিদে, বিভিন্ন ভালো জায়গাতে থাকে, এবং আমাদের বাসায় দেখবেন কিছু কিছু রুম থাকে বা কিছু কিছু গোডাউন থাকে, যেগুলো আমরা স্টোর রুম বলি আর কি, সেগুলো কিন্তু বছরের পর বছর বন্ধ থাকে, পরিত্যক্ত থাকে, সেগুলো তো জিনরা থাকতে পারে। এবং এই জিনরাই কি আমরা কিন্তু ভূত প্রেত আত্মা বিভিন্ন জিনিস বলে ডাকি, আর এরাই কিন্তু ফ্যামিলিতে ক্ষতি করে, ঝগড়াঝাটি লাগায়, কোনো কারণ ছাড়া ভেজাল লাগায়। আচ্ছা, এখন ওরা কত প্রকার ও কি কি প্রকারভেদ? জিনরা আসলে অনেক প্রকার আছে, মূলত তিন প্রকার জিন থাকে, বেসিক্যালি তিন প্রকার, এছাড়াও আরো প্রকারভেদ তাদের মধ্যে আছে। তিন প্রকারের প্রথম যে একটা প্রকার আছে, তারা উঠতে পারে আকাশে, সুরা জিনের মধ্যে আছে, তারা উঠতে পারে আকাশের খবর তারা নিয়ে আসতে পারে, এসে পৃথিবীর গণকদেরকে বলে। তো এটার প্রমাণ কিন্তু অলরেডি আছে পৃথিবীতে, মানে ওয়াহির মাধ্যমে আমরা পাইছি প্রমাণটা, এই জিনটাই কাজ করে। দ্বিতীয় যে জিন আছে আরেকটা প্রকার হয়, তারা হচ্ছে কুকুর এবং সাপের রূপ নেয়। তো শুধু কুকুর এবং সাপের রূপ না, আসলে তারা সব রূপে নিতে পারে, বা তারা পছন্দ করে কুকুর, সাপের রূপ এবং গাধার রূপ। আমরা জানি যে আমাদেরকে নিষেধ করা হয়েছে যে রাতের রাতের বেলা যদি কাঁথার শব্দ বা কুকুরের কান্না শব্দ শোনো তাহলে তোমরা আল্লাহর জিকির করো, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ আমাকে শয়তান থেকে মাফ করো। আল্লাহ বলেছে আমাদেরকে তারা বিভিন্ন রূপ ধারণ করতে পারে, তার মানুষের রূপ ধারণ করতে পারে, বিভিন্ন রকম মানুষের রূপ ধারণ করে ভয় দেখানো।
তার মানে যে আমরা কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনলে সন্দেহ করার একটা বিষয় চলেই আসে।
ঘেউ ঘেউ না, আসলে কান্নার মতো শব্দ করে কুকুর যে কাঁদে।
আচ্ছা আচ্ছা,
হ্যাঁ কুকুর কাঁদে মানে কুকুর কিছু দেখলে তারা কাঁদে। থার্ড প্রকার যে জিন আছে সেটা হচ্ছে শক্তিশালী, সেটা কোনো আকাশে উঠতে পারে না, কিছু করতে পারে, সে মানুষের সাথে সাথে থাকে।
ইফ্রিত,
ইফ্রিত টাইপের জিনিস, শক্তিশালী, হেভি শক্তিশালী, সে মানুষের সাথে সাথে থাকে। তারাই মূলত মানুষকে বিকলাঙ্গ বানায়, পাগল বানায়, বিভিন্ন ধরনের কাজ করে। এই বিষয়ে আমি যে কথাগুলো বলতে সেগুলো সাইন্টিফিক সাথে যাবে না কখনো, জিন যেহেতু বিজ্ঞান
এখনো প্রমুখ প্রুফ করতে
পারেনি। তারাই মানুষকে পাগল বানায়, ঝগড়া লাগে, এবং জিনদের সবচেয়ে মজার কাজ, জিনদের সবচেয়ে খুশি হয় যদি স্বামী স্ত্রী বিভেদ তৈরি করে, তারা সবচেয়ে বেশি আনন্দ পায়।
তাই নাকি?
এবং ইবলিসের সবচেয়ে ভালো কাজ, মানে ইবলিসের জন্য আল্লাহর কাছে দোয়াই করছে, আল্লাহ আমি যাতে মানুষকে বিচ্ছেদ তৈরি করতে পারি, এটা হচ্ছে সবচেয়ে বড় পাপ। মানে জিন্দা মনে করে যে এটা যদি আমি স্বামী স্ত্রী বিভেদ ঘটাই দিই আমি তাহলে পাস। আচ্ছা, এখন অনেকে জানতে চায় জিনরা কি ভয় পায় কিনা কোনো কিছু। জিনরা আমাদেরকে ভয় পায়,
মানুষ দেখে,
মানুষ দেখে ভয় পায়, কিন্তু কম ভয় পায়, কারণ আমরা মানুষটাই তাদের সাহস কিন্তু বাড়াই দিচ্ছি। এটা কোন ছবি আছে?
আচ্ছা,
সুরা নামলে আছে, তারপর সুরা জিনে আছে, সুরা মক্কাতে আছে, সুরা হিজরে আছে। জিনরা যে ভয় পায় মানুষের চেয়ে, তারা সবচেয়ে বেশি ভয় পায় হচ্ছে ঝড় তুফানকে। জিনরা ভয় পায়, এ কিন্তু শুনলে হাস্যকর মনে হবে, জিনরা ঝড় তুফানকে মারাত্মক ভয় ভয় পায়। দেখবেন আপনি গ্রামে যখন বা শহরে যখন ঝড় তুফান হয় তখন মানুষ তো ঘর থেকে বেরোতে পারে না, তখন রাতের পর রাত মানুষ কিন্তু ওই যে একটা কি যেন বল্লবের মতো মাছ মারে, যে সে আমরা ছোটবেলায় করতাম, একটা লাঠি নিয়ে বেরিয়ে যেতাম মাছ মারতাম, তো মাছ রাস্তা উঠে যেত আকাশের বদ বদ শব্দ শুনে, তখন মানুষের কোনো ক্ষতি হবে না। তখন যদি রাত সারা রাতের বাইরে থাকেন কোনো ক্ষতি জিন করতে পারবে না। ওই ঝড় তুফান এবং বজ্রপাত বৃষ্টি এইসব জিনরা ভয় পায়, অনেক বেশি ভয় পায়। জিনরা যেহেতু আগুনের তৈরি, তো ছড়লে পানি পড়লে তারা, এটা জাস্ট আমি বিভিন্ন বই পড়ছি, এটা হচ্ছে জর্ডান একজন প্রফেসর উনি লিখেছেন আর কি, এটা ওয়ার্ল্ড অফ জিন, এটা নেটে পাবেন, পিডিএফ ফাইল আছে, ওটা ওয়ার্ল্ড অফ জিন। তো জিন্দার আগুনের তৈরি হওয়ার পর আমি একটা এপিসোডে বলছিলাম জিন্দা পানির উপর থাকতে পারে, সেটা হচ্ছে জিন্দার মধ্যে একটা জাত আছে যারা সমুদ্রের উপরে উপরি ভাগে বসবাস করে, তারা সমুদ্রের উপরে তার বাসস্থান, কারণ তারা তো অদৃশ্য, তারা যে কিভাবে ঘর বানায় এগুলো আমি বিস্তারিত বলবো আস্তে আস্তে। আচ্ছা, জিন্দাকে বিয়ে করতে পারে কিনা, এটা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন। অনেক মেয়ে দেখছি আমার কাছে অলরেডি ফেসবুকে লিখছে যে ভাইয়া আমি একটা জিন চাই, আমি বিয়ে করতে চাই, বা একটা ছেলেরা লিখছে ভাই আমি একটা পরিচয় বিয়ে করতে চাই। জিন্দা আমার সাথে বিয়ে করতে পারে, এটা বাস্তব এবং এটার অনেক প্রমাণ পাওয়া গেছে।
এটাকে আমি দাবি ফোরের যে কথাটা আমরা বলেছিলাম ছবিটাতে, এবং আমরা ফেসবুকে লিঙ্কও দিয়ে দিয়েছিলাম, অনেকে দেখেছেন ওখানে যে একটা গ্রাম আছে, সম্ভবত নাম হচ্ছে লোকটার নাম রবিউল, এবং উনি শুধু একটা জিনকে বিয়ে করে ওখানে থাকে, একটা বাচ্চাও দেখানো হয়। যদি এটা মুভিতে সত্য কিনা মিথ্যা আমি জানি না,
কিন্তু সত্য, এই মুভিটা করা হচ্ছে পুরাটাই বাস্তব ঘটনা থেকে, দাবি ফোর মানে দাবি ওয়ান টু থ্রি আছে,
সিক্স পর্যন্ত আছে,
পরে সিক্স পর্যন্ত আছে, এই বাস্তব ঘটনা থেকে এবং এটা কিন্তু পুরোপুরি আনপ্রফেশনাল ভাবে করা, হ্যান্ডিক্যামে করা, পুরো মুভিটা তারা দেখেন নাই, তারা দেখে ফেলুন দাবি ফোর, আমাদের পেজে এটা লিঙ্ক রয়ে গেছে মুভির, আপনারা সরাসরি দেখতে পারেন, তাহলে আইডিয়া পাবেন জিন সম্পর্কে, অনেক কিছু আইডিয়া পাবেন। জিনরা বিয়ে করতে পারে মানুষকে, কিন্তু জিনরা যদি মানুষকে বিয়ে করে তখন তাদের বাচ্চা কাচ্চা কখনো হবে না। জিনদের সাথে বিয়ে কিভাবে হয় জিন কিন্তু হাসিল করা যায়, বিভিন্ন কিতাব বাজারে পাওয়া যায়, বাংলাদেশে পাওয়া যায়, এগুলো ভ্রান্ত ভুয়া। জিন হাসিল করার কাছে নিয়ম আছে, জিন সহজে হাসিল করা যায়। আমি একটা আমার ছোট্ট ঘটনা বলি, আমি একসময় চেষ্টা করতাম, অনেক ছোট, আমি আগের কাহিনী বলি, চেষ্টা করতাম অনেক সময় যে আমি জিন পালো, যারা লিসেনার শুনতেছেন তারাও মনে মনে ভাবতেছেন যদি আমার একটা জিন বন্ধু থাকতো, টাকা পয়সা যা দরকার, জিনরা বলতাম যে তুমি ব্যাংক থেকে টাকা নিয়ে আসো, সে লুকায় টাকা নিয়ে আসতো, সবার স্বপ্ন থাকে এরকম, বা আমরা সিনেমা দেখছি জিনরা আসলে এগুলো পারে। কিন্তু জিন হাসিল করার সিস্টেমটা আসলে খুবই ক্রিটিক্যাল, এবং আমি যখন চেষ্টা করতাম, এটা যাই না আমার ইলিউশন কিনা বাস্তব, তখন এমন হতো আমি স্বপ্ন দেখতেছি যে একটা বাঘ, একটা মানুষ আসছে জিনের মতো করে কেউ আসছে, আমি হাসি করার চেষ্টা করার পর মানুষের মতো করে আসছে, কিন্তু আমি স্বপ্ন দেখতেছি, আমার কাছে মনে হচ্ছে স্বপ্ন না। আবার যদি আমি এটা বলি যে না এটা স্বপ্ন না, আমি যে আমি জাগনা ছিলাম, সেটাও বিলিভ করার মতো, আমি ঘটনা বললে বুঝবেন। আমি চেষ্টা করেছি ঘুমের মধ্যে, আমি জাস্ট যা যা রোকিয়া করার করছি, জিনা হাসিল করা যেগুলো পড়ার পড়ছি, কিন্তু বাজারে বইয়ের সাথে এগুলো মিলবে না, এগুলো ভিন্ন বিষয়। আপনারা এগুলো তো বলা আমাকে নিষেধ করা হয়েছে, কারণ জিন হাসিল করার নিয়ম যদি এটাতে বলি
না, আমরা সামাজিকতার কথা চিন্তা করে এমন কিছু রেডিওতে বলতে পারি না। অনেকেই আমাকে এখানে গালমন্দ করেন ফেসবুকে, ভাই আমি রাত আমি 11 বছর যাবত রেডিও শো করি, আপনার সঙ্গে 12টা শো করার পর আমি পাবলিকের যে গালি খেয়েছি 12 বছরে মেয়ে তো খাই নাই। অবশ্যই ইমোশনের প্রতি রেসপেক্ট করি, কিন্তু এটা লাখ লাখ মানুষ এই অনুষ্ঠানটা শোনেন, আমরা এমন কিছু রেডিওতে ফ্ল্যাশ করতে পারি না, এমন কিছু রেডিওতে বলতে পারি না, এটা সামাজিক ভাবে বিতর্কের তৈরি করে, এবং যে কারণে মাঝে মাঝে রেজা ভাইকে আমার থামাতে হয় এবং কন্ট্রোল করতে হয়, কন্ট্রোল বলবো না, আমি আসলে উনি আসলে যেভাবে চাচ্ছেন সেই জায়গাটিকে একটু রেডিওর মতো করে নিতে হয়, এবং সেই জায়গাটি অনেকেই পছন্দ করেন না, কিন্তু এটা একটা সোশ্যাল মিডিয়া ভাই, এখানে একটু হলেও আমাদেরকে ওই জিনিসটা মেনটেন করতে চাই। আপনারা এখন থেকে আপনাদের এই দাবি দেওয়ার কারণেই আমরা ফেসবুক লাইভ নিচ্ছি, ওখানে আপনারা রেজা ভাইকে একেবারে মন থেকে যা যা বলার উনি যেভাবে চান ওটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, উনি ওনার মতো করে বললে আমরা বরং ওনাকে ইন্সপায়ারই করবো একবার দিল খুলে বলার জন্য। বলেন ভাই।
আচ্ছা, এখন ঘুমায় কি আমি রেডিও হচ্ছি ঘুমানোর জন্য বিছানায় চলে গেলাম, তখন আমি মশারি ব্যবহার করতাম, মশারি এখন ব্যবহার করি না। একটা লোক আসলো, আইসা সে ওই লোককে রাখতে তার বাঘ হয়ে গেল, সে অটোমেটিক বাঘ হয়ে সে আমার ঝাঁপায় পড়ছে, একদম দাঁড়িয়ে ঝাঁপায় পড়ছে, আমার নোখ টোক সব আছে ঝাঁপায় পড়ছে। এমন ছিল অনেক ছোটবেলার ঘটনা, এটা ক্লাস সেভেন এটে পড়ি আমি। তো রুমটা অন্ধকার, আমার রুমে সময় ডিম লাইট থাকতো লাল রঙের এবং চারপাশটা ডিম লাইট আমি দিতাম। তখন আমি এগুলো প্র্যাকটিস করা যেহেতু করি ওইভাবে এনভায়রনমেন্ট রেডি করে রাখতাম, আমার উপর ঝাঁপায় পড়ছে ওই মানুষটা, ঝাঁপায় যে পড়ছে এটা কিন্তু বোবা ধরা না, আমি কিন্তু উঠে গেছি কিন্তু লাভ দিয়ে এবং তার দুটা হাত ধরছি, বাঘের দুটা হাত ধরছি, ধরে আমি তো কুস্তা কুস্তি শুরু করছি, মারামারি শুরু করছি পুরো রীতিমতো। বাঘ আমাকে বলতেছে তুই আমাকে ডাকছিস, এখন তুই আমাকে ভয় পাচ্ছিস কেন, তোকে এখন এটা শাস্তি পেতে হবে। আমি কিন্তু আসলে ভয় পাচ্ছি, স্বাভাবিক, তার যদি আমার গ্রুপের মধ্যে হঠাৎ বাঘ ঢুকে যায় যত বড় সাহসী হোক না সে ভয় পাবে, স্বাভাবিক। আমি ভয় তার লোকের পুরোপুরি কুস্তি শুরু করছি, কুস্তি করতে 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 দুয়া দূর যা পড়ার পড়তেছে আমি কিন্তু জেগে গেছি। তখন জেগে আমি মশারির যে স্ট্যান্ড থাকে না, একটা স্ট্যান্ড আমি হাত দিয়ে বাড়িতে ভেঙে ফেলছি। তার আগে বলে রাখা ভালো, আমি যখন প্র্যাকটিস করতাম আমার শরীরে এত শক্তি ছিল, এটা যারা সুনামগঞ্জ থাকে আমাকে যারা চিনে তারা বুঝবে, বড় বড় গাছ আমি উপড়ে ফেলতাম, বড় বড় গাছ মাঠের নিচ থেকে উপড়ে ফেলতাম আমি, আমি এমন ছিলাম আগে। উঠে গেছি ঘুম থেকে আমি কুস্তা কুস্তির পরে, এবং আমি স্পষ্ট দেখতেছি এই বাঘটা মানুষ হয়ে গেল, মানুষে তার মাথা ধরে শিং উঠলো। মানে এটা যদিও অবাস্তব ঘটনা, আমি যে বলতেছি অবাস্তব লাগতেছে অনেকের কাছে, কিন্তু আমরা যদি জিন বিশ্বাস করি তাহলে বিশ্বাস করতে হবে যে মানুষ ছাড়া অন্য জাতি পৃথিবীতে রয়েছে, যেটা আনসিন ওয়ার্ল্ড। তো সে আমাকে বলতেছে বারবার তুই আমাকে ডাকছিস কেন, এখন শাস্তি পেতে হবে। তখন আমি দোয়া দৌড় যা পড়া পড়ছি রুমে, তখন আমি মানে মশারি টশা ছিঁড়ে বেড়িয়ে গেছি, মনে করি দৌড় দিয়ে বাইরে লাইটের জলে আমি দৌড় মানে আম্মাব্বার রুমে সরাসরি, যে আমি আম্মাব্বার রুমে গিয়ে বলতেছি আমি তো ভয় পাইছি আমার রুমে জিন আসলো। তো তারা এটা হাসি মুখে উঠে দিয়েছে, কি বল পাগলের মতো কথা এইসব
না। ইনফ্যাক্ট এই যে আমরা অনুষ্ঠানে যখন প্রচার করছি তখন রেডিওতে শুনে অনেকে হাসি ঠাট্টা করছে,
হাসি সাথে করছে। এরপর আমি এগুলো বাদ দিই, তারপরে এর পরবর্তীতে অনেক কিছু করি। একটা বিষয় হচ্ছে জিনরা কিভাবে মারা যায়, জিনরা যদিও বাঁচে 500-600 বছর বাঁচে,
আমি শুনছি 300 বছরে ওরা বয়স্ক হয় আর কি, মানে যেটা কি ইয়াং বয়স,
ইয়াং মরার আগে তারা ইয়াং হয়ে যায়। এবং অনেক সময় দেখবেন রাস্তাঘাটে কোনো শীতকাল হোক গরমকাল হোক হঠাৎ করে ধোঁয়া দেখা যাচ্ছে, ধোঁয়া স্মোক, এই স্মোক দেখা যাচ্ছে মানে সেখানে একটা জিন মারা গেছে। জিনরা মরার আগে স্মোক হয়ে যায়, ধোঁয়া হয়ে যায়, কারণ তারা আগুনের তৈরি এবং শিখামুক্ত আগুন, যে আগুনের কোন ধোঁয়া নাই, কিন্তু তারা মরা যাওয়ার সময় তারা ধোঁয়া হয়ে যায়, পুরোটা ধোঁয়া হয়ে ভ্যানিশ হয়ে যায়, কিন্তু কবর টবরের কোন ব্যবস্থা সিস্টেম নেই, তারা মরে গেলে স্মোক হয়ে আকাশে উড়ে যায়, ডাইরেক্ট স্মোক হয়ে যায়।
ভেরি ইন্টারেস্টিং,
জিনরা এসে মারা যায়। এখন মানুষ কি জিন মারতে পারে কিনা, যদি কোন মানুষ চেষ্টা করে জিনকে মারার তারা মারতে পারে কিনা, সেটা আমি বলবো মানুষ চাইলে জিনকে মারা যায়। অনেক মানুষ, অনেক কবির আছে, অনেক হুজুর টজুর আছে, আমরা আগের যুগে এমন পাওয়ারফুল লোক ছিল, জিনকে মানুষের দ্বারা হত্যা করা যায়। মানুষ যদি চায় জিনকে ভূতলে বন্দি করতে পারে বা কোনো ডিব্বাতে বন্দি করতে পারে, কারণ জিনটা যেহেতু,
এবং এটা দাবি ফোর ছবিতে
আছে, তারা কিন্তু বায়বীয় হয়, বায়বীয় পদার্থ মানে বাতাসের মতো হয়, যদিও তারা হিট প্রচুর তাদের শরীরে, তাদেরকে আটকানো যায়, আটকে মারা যায়। কিন্তু কোনোদিন একটা জিনকে কোন জায়গায় বন্দি করে তাকে মারা যাবে না, তাকে মারতে হলে তাকে মানুষের বা কোন একটা রূপের বেশি তাকে আসতে হবে। যখন জিন কোন রূপ ধারণ করে, পশু পাখি বা কুকুর বিড়ালের রূপ যদি ধারণ করে জিন, বা যে কোনো প্রাণীর রূপ ধারণ করুক, সে পাখি হোক, তখন খেয়াল করবেন জিনদের শ্যাডোর সাইজটা অন্যরকম হবে, জিনের শ্যাডোটা ভিন্ন হবে। আমাদের মানুষের শ্যাডো যেরকম কালারফুল হয়, ডার্ক হয়, জিনের শ্যাডো এরকম ডার্ক হবে না, জিনের শ্যাডোটা একটু অন্যরকম হবে, মানে অ্যাশ কালার শ্যাডো হবে। আগুনে কিন্তু শ্যাডো পরে, এটা জানেন কিনা, আগুনে কিন্তু ছায়া পরে, তো ওদের শ্যাডোটা অন্যরকম হবে। এবং তাদেরকে মারতে হলে ওই সময় মারতে হবে, কারণ জিনটা মানুষের সামনে রূপ চেঞ্জ করতে পারে না। মনে করেন একটা জিন ছাগল হয়ে সামনে আসলো বা সাপ হয়ে আসলো, জিনটা সাপ রূপ নেয় বেশিরভাগ। তো দেখবেন অনেক সময় আপনারা যদি সাপ, অনেক সময় অনেকে সাপ মারেন, লাঠিতে সাপ মারেন, তারপরে আপনারা অসুস্থ হয়ে যান, এর কারণ কিন্তু আছে। আপনি সাপ যাকে মারতেন সে আসলে সাপ ছিল না, হয়তো জিনের একটা রূপ ছিল, তার আত্মীয় স্বজনরা এসে আপনাকে হামলা করছে পরে। তো এই জন্য কোন পশু পাখি আপনারা কখনো মারবেন না, এইভাবে যদি আপনার উপর অ্যাটাক না করে আপনার কখনো এই সাপ, এটাকে দেখবেন কি ভাই, গ্রামে গঞ্জে ছেলেবেলা সাপ হত্যা করে,
সাপ পেলে রীতিমতো পুরো গ্রাম ছেড়ে যাবে,
খুবই অন্যায়। কারণ একটা প্রাণীকে হত্যা করা অবশ্যই
ইনসিকিউরিটি থেকে করে, যে সাপটা আমার বিছানার নিচে এসে পড়ে থাকতে পারে, আমাকে
কখনো মানুষকে দংশন করবে না যদি আপনি সাপকে ডিস্টার্ব না করেন। হ্যাঁ, গ্রামে আমি সবাইকে বলতেছি লিসেনারদেরকে, আপনারা কখনো কোনো প্রাণীকে হত্যা করবেন না দয়া করে, এটা এটা মানবিক কারণে হোক আর যে কারণে হোক। তো জিনকে তখনই মারা যাবে যখন সে কোন রূপ ধারণ করবে, তখন সে মানুষের প্রকাশ্যে সে কখনো রূপ চেঞ্জ করতে পারবে না, মারলে তাকে তখনই মারতে হবে, কিন্তু আন্তাজি মারবেন না,
আমার চোখের সামনে থাকা অবস্থায় সে রূপ চেঞ্জ
করতে পারবে না, তাকে চেঞ্জ করতে হলে তাকে ডার্ক জায়গা লাগবে, ডার্ক একদম অন্ধকার জায়গায়,
মানুষের চেহারা থেকে বের হয়ে যায়,
মানুষের দৃষ্টি থেকে বের হয়ে যায়, চেঞ্জ হতে পারে, আল্লাহ তাকে শক্তি দেয় নাই। এখন আরেকটা বিষয়, জিনরা দেখতে কেমন, জিনরা দেখতে কেমন
মানে অরিজিনালি ফেস কি,
অরিজিনালি ফেস কি, জিনরা যেহেতু আমি ধরন বললাম তিনটা ধরন, জিনরা দেখতে কেমন এটা কেউ জানে না, কোন কিতাবে লেখা নাই, কিছু কিছু ভ্রান্ত কিতাব আছে, ভুয়া কিতাব আছে, যেটা তার লেখা মাথা মধ্যে শিং আছে। তো জিনরা কেমন দেখতে এটা কেউই জানে না আজ, কিন্তু বিভিন্ন নবী রাসূলরা বলছে বা বিভিন্ন ওলামাকে আমরা বলছে যে জিনদের মাথায় শিং থাকে। এমন আপনার একটা আইডিয়া করে নেন, একটা মানুষের মতো দেখতে খুব বড় সড়ো মাথা দুটো শিং আছে, ডেভিল যেটাকে বলি আমরা, তারা দেখতে এরকম, সে ভালো হোক আর খারাপ হোক তার মাথায় শিং থাকে, এটা বুঝতে হবে। ওদের দেশ আছে কিন্তু, জিন্দে একটা রাজ্য আছে, কোহেগাপ না আসলে জিন্দে একটা রাজ্য আছে, জিন্দে রাজ্যে, এটা হয়তো পৃথিবী থেকে হাজার 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 লক্ষ লক্ষ
কিলোমিটার দূরে,
ওইখানে মানুষ কিন্তু নিতে পারে। অনেক সময় দেখবেন আমরা এটা শুনছি বা অনেক সময় আমরা দেখছি,
এইখানে আমি সরি ইন্টারাপ্ট করতেছি এবং আমাকে বলতেই হবে, আমি হ্যালো 8920 তে একটা ছেলেকে পেয়েছিলাম, সে যে গল্পটা বলেছিল এখানে এবং সে গল্পটা শুনে অনেকেই হাসাহাসি করেছেন, অনেকেই তাকে দেখতে চেয়েছেন এবং বিলিভ করবেন না রেজা ভাই, তাকে যে নিয়ে যাওয়া হয়েছে সে কোথায় গেছে কিভাবে গেছে, একটা মানে খুব প্রান্তিক পর্যায়ের একটা মানুষ, ও বলতেছে ওর বলার মধ্যে মানে আমি তো এই কাজটা করতেছি অনেকদিন যাবো, একটা মানুষ যখন মিথ্যা কথা বলে তখন বুঝতে পারি আমি, একটা সেন্টেন্স আমি পাইনি যেটা আমি কোশ্চেন করতে পারি, ওকে যখন উত্তাসে ও হাউমাউ করে কাঁদতেছে অন এয়ারে, এবং ও তো সেলিব্রিটি হতে আসেনি এখানে, ওর কোনো ইন্টারেস্ট নাই, এক কাপ চা খেয়ে শুধু জীবনের গল্পটা বলতে এসছে, ওর পুরো গল্পটাই হচ্ছে ওকে জিন্দার যেভাবে নিয়ে গেছে, একটা বিলের পাশে মাছ ধরতেছিল ওইখান থেকে নিয়ে গেছে এবং বলে ভাই আমাকে নিয়ে গেছে, আমাকে এসে যখন রেখে গেছে আমি এসে দেখি আবার সেই মাছ, মাছটা পড়ে শুকে গেছে, বসিতে ধরা অবস্থায় আছে, মাছটার অর্ধেক কাটা নাই, মা আমাকে পাইছে পাওয়ার পরে তুই একদিন কই ছিলি, তোর খুঁজে খুঁজে এরকমই হয়ে গেছে, কি বিষয়ে কিসে তাকে নিয়েছে, কিভাবে গাড়িতে নিয়েছে, ওখানে নিয়ে গিয়ে কোথায় তাকে বন্ধ করে রেখেছে, মানে ইন ডিটেল স্টোরি, আমি পর্বটা এই মুহূর্তে মনে করতে পারছি না, মানে আপনি যেটা বললেন হঠাৎ করে ওনার কথাটা আমার মনে পড়ে
যে উনি শুনে থাকেন আমাদের প্রোগ্রামটা, আপনি আমি চাইপি আমার সাথে দেখা করেন, জিনরা যখন ওনাকে পৃথিবীতে রেখে গেছে একটা একটা চিহ্ন ওনাকে দিয়ে গেছে, ওই চিহ্নটা ওনার জন্য লাইফ চেঞ্জিং অপরচুনিটি,
আচ্ছা
জিনরা যখন কাউকে নিয়ে যায় ওদের দেশে তখন তারা নিয়ে যায়, তারা পছন্দ করে নিয়ে যায়, কিন্তু জিনদের একটা জগতে নিষেধ আছে যে তুই মানুষকে সাথে রাখতে পারবে না, তখন তারা বাধ্য হয়ে দিয়ে যায়, এবং অনেক ক্ষেত্রে আছে জিনদের যারা সর্দার থাকে, আমাদের যেমন চেয়ারম্যান আছে, এমপি আছে, মন্ত্রী আছে, জিনদের ক্ষেত্রে কিন্তু এরকম আছে, বড় ছোট ভেদাভেদ আছে, তো অনেকে দেখবেন আমাদের দেশে হারিয়ে গেছে, বাচ্চা হারিয়ে গেছে বা বড়রা হারিয়ে গেছে, কোথায় যে গেছে পুলিশ র্যাব বিডিআর কেউ খুঁজে তাকে পায় নাই, এবং সমস্ত দেশ যদি খুঁজে ফেলেন তাকে পাবেন না, তাহলে সে কোথায় গেল, যদি সে মারা যেত লাস্ট পেতেন অ্যাটলিস্ট, এরকম অনেক সময় অনেক কিছু মানুষ হারিয়ে যায়, জিনটা বিশেষ উদ্দেশ্যে মানুষকে নিয়ে যায়, বিভিন্ন জায়গায় নিয়ে যায়, যদিও কথাগুলো হাস্যকর শুনতে লাগছে কিন্তু আসলে ঘটনা সত্য,
এমন একটা সময় হয়তো আসবে বিজ্ঞান হয়তো আবিষ্কার করবে যে আনসিন ওয়ার্ল্ড, তখন আর বিষয়গুলো হাস্যকর মনে হবে,
কারণ আমরা কিন্তু বোরাকের কথা জানি, আমাদের নবী যখন
বোরাকের কথা
কাছে গেল ওটা কিন্তু বাস্তব রিয়েল কাহিনী, তো জিনদের মধ্যে পাওয়ার আছে, তারা খুব দ্রুত অনেক হাজার হাজার মাইল মাল যেতে পারে, আচ্ছা তো যদি আমার রেডিও উনি শুনে থাকেন আমাদের কথাগুলা যে যাদেরকে যেটা আপনি বললেন ভাই হ্যালো 1020 তে, তো উনি আমার সাথে দয়া করে দেখা করবেন, আমি আপনাকে স্টাডি করতে চাই আর কি, আমি এরকম কিছু কেস পেয়েছি যে জিন্দা নিয়ে গেছে আবার ফেরত দিয়ে গেছে,
রাইট রেজা ভাই আমাকে একটু থামাতে হচ্ছে সময়ের কারণে, আমরা 4 মিনিটের একটা বিরতি নেব এবং এরপরে জিন নিয়ে আসলে আজকে যা বলার সেটা হয়তো একটু সংকুচিত করতে হবে, পরের এপিসোডে গিয়ে আমরা আবার জিন নিয়ে বলবো, তবে আমাদের সঙ্গে যারা গেস্ট আছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো এবং তাদের প্রবলেমগুলো নিয়ে রেজা ভাই কথা বলবেন, 4 মিনিটের ছোট্ট একটা বিরতি, যাবার আগে আপনাদের আবারও মনে করিয়ে দিচ্ছি এখন থেকে প্রতি শুক্রবার রাত 11:50 ফেসবুক লাইভে থাকবে হচ্ছে রেজা ভাই, একেবারে তার সঙ্গে আপনারা সরাসরি দেখা করতে পারবেন, কথা বলতে পারবেন, এবং উনি কথা দিয়েছেন যদি খুব ইন্টারেস্টিং মনে হয় কারো বাসা বা কোনো একটা বিশেষ জায়গা সেখানে তিনি যাবেন হন্টেড প্লেসে গিয়ে ওই জায়গাটি সম্পর্কে তিনি দরকার হলে স্টাডি করবেন, উদ্ধার করবেন আসলে ওখানে কি হচ্ছে, যেটা ওনার জীবনে হরহামেশাই ঘটে এবং সেটাও আপনাদেরকে ফেসবুকে লাইভে দেখাবেন, আশা করছি আপনাদের এই সেবাটি পছন্দ হয়েছে, যারা চাচ্ছিলেন অনেকদিন ধরেই 11:50 শুক্রবার রাত 11:50 আমাদের ডর ট্যারোট যে পেজটি আছে সেখানে, আমি পেজটি বলে দিচ্ছি www.facebook.com/DAARTAROT, আমি আবারও বলছি www.facebook.com/DAARTAROT, পেজটি আছে ডট ট্যারোট নামে, লাইক দিয়ে দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি ওখানে মেম্বার হয়ে যাবেন, আর যারা এইসব বিষয়ে বিলিভ করেন না তাদেরকে আমরা বলবো, অনেক সময় কিউরিয়াসিটি থেকে মানুষ অনেক কিছু দেখে, আপনারাও ইনভাইটেড, আপনারা আসতে পারেন, আমরা সবসময় বলি এটা একটা নন সায়েন্টিফিক শো, এটাকে একেবারে যুক্তিকতার জায়গাটিতে ফ্রেমওয়ার্কে নিয়ে এটাকে নিয়ে ডিবেট করার কোন সুযোগ নেই, আমরা ফিরে আসছি মাত্র 4 মিনিট পর।
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, ডর
এফএম 89.2।
কাঁচা খেয়ে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে, এখন থেকে ডরের মুহূর্তগুলো আরো বেশি কাঁচা এবং টাটকা করতে সাথে রাখো প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কারণ ডর মানে ভয় আর ক্যান্ডি মানে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
It's ABC Radio, on air 24/7. Tune in.
চার মিনিট পর আমরা একবার ফিরে এসেছি প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এবং ট্যারোট কার্ড রাউন্ডে রয়েছে আমরা, রেজা ভাই রয়েছে আমাদের সঙ্গে। আর এই গভীর রাতে যারা আমাদের এই এপিসোডটি শুনছেন তাদেরকে আমরা অবশ্যই বলবো যে ডরের টেস্ট পাওয়ার জন্য আমরা যে ফর্মুলার কথা বলি, জানালাটা হালকা করে খোলা, রেডিওর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড এবং সম্ভব হলে রাতের বেলা অন্ধকারে একা একা রুমে এই অনুষ্ঠানটি শুনুন। আমার মনে হয় না এরকম সাহসী কেউ রেডিওতে এই মুহূর্তে আছে, আমি নিজেই পারি না, বিলিভ মি, আমার নিজেই পক্ষে সম্ভব হয় না। আমি যে এত বলি যে আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না, তারপরও আমার মনে হয় যে এই রেসিপি মেনটেন করে।
অলরেডি কিন্তু আমার কাছে মেসেজ আসছে, মানুষ কিন্তু বিভিন্ন ঘটনা ঘটতেছে বাসায়, কারণ যেহেতু আমরা জিনদেরকে নিয়ে এই প্রোগ্রামটা করতেছি, তারা তো অ্যাওয়ার্ড হচ্ছে।
ওকে ঠিক আছে, আপনার মধ্যে আর কি দুটো লাইন বলার আছে,
অল্প করে বলবো। জিনদের কিছু নাম আছে, জিনদের কিছু জাত আছে, এটা হচ্ছে খানজাব, খানজাব জাতের জিনরা আজান ফলে লুকিয়ে দেয়, ওরা আজান শুনলে ভয় পায়।
ওকে,
তার ওলহান, ওলহান যে জিনটা আছে সেটা হচ্ছে অজু অজু টজু করে, ওগুলোতে ডিস্টার্ব করে, পানি অপচয়, সে অপচয়কারী জিন, মানে সে মানুষকে ডিস্টার্ব করে, অপচয় করো, টাকা নষ্ট করো, এই করো সেই করো। কারিন, কারিন যে নামটা, কারিন জিন হচ্ছে এমন এক জিন যে 24 ঘন্টা আমাদের সাথে আছে, আপনারা রেডিও শুনতেছেন আপনাদের আশপাশে সে অবশ্যই আছে, এটা বিলিভ করতে হবে আপনাদেরকে। কারণ হচ্ছে কারিন জিন ইসলামের সুরত মোতাবেকই আল্লাহ বলছে যে আমি কারিনকে মানুষের সাথে দিয়ে দিয়েছি সাথে করে।
ওকে,
তারপরে আপনি আসা হচ্ছে জালিতুন, আসাইন, লাকুস, আওয়ান, হাফাফ, মুরাত, মুসাইবিদ, দাসিম ইত্যাদি, এই যে নামগুলো বললাম জিনদের জাতি, তারাও কিন্তু কথা বলা শুনতেছে। একটা জিনিস খেয়াল রাখবেন, হাদিসে বলা আছে যে তুমি বাজারের প্রথম ব্যক্তি হয়ে না যে বাজারে আগে ঢুকবে, তার বাজারে জিন সবচেয়ে খারাপ জিনটা বাজারে থাকে, এবং তুমি শেষ ব্যক্তি হবা না যে বাজার থেকে বেরোবা, বাজার হাট যে বসে, হাট
ইসলামে এটাকে নিকৃষ্ট জায়গা বলা হয়েছে।
তো তুমি প্রথম ব্যক্তি হবা না যে বাজারে প্রথম ঢুকবা, আবার তুমি শেষ ব্যক্তি হয়ে না যে বাজার থেকে শেষে বেরোবা। তো আমরা যেটা জানি জিনরা আয়নার মাধ্যমে মানুষের ভর করতে পারে খুব ইজিলি, আয়না, ছায়া, শ্যাডো, বিভিন্ন কথা আমি বলছিলাম, আপনাকে সাবধান থাকবেন টয়লেটে জানার রাত্রে বেলা 12টার পরে, 12 থেকে 3টা সাড়ে 3টা পর্যন্ত আয়নার দিকে যদি তখন তাকাবেন একটু সাবধান থাকাবেন, কারণ তাকালে আপনি নিজেই ভয় পাবেন, কারণ আপনি দেখবেন আপনি যখন মুখটা সরাই ফেলছেন আয়নার যে চেহারাটা সেটা একটু লেটে সরছে, এটা আমি বলছি আগে একবার। তো এটাই আমি আপনাকে অ্যাওয়ার করে দিচ্ছি, একটু সাবধান থাকবেন, কারণ এই জিনিসগুলো আনসিন, কখন আপনার উপর ভর করবে, আপনার উপর না করো, ফ্যামিলি কারোর ভর করো, যাতে ক্ষতি না করে, আমরা এটা দোয়া করি।
কারণ
আমরা আমল করবেন জিনদের সাহস কিন্তু বাড়া দিচ্ছি দিন দিন, এই আমাদের এটা একটা ভুল বলবো।
সেটার পিছনে যদি আমরা রিলিজিয়ন অনুসারে যাই তাহলে আমাদের নিজেদের অ্যাটিটিউড অনেকখানি দায়ী। যাই হোক, আমরা এবার আমাদের সঙ্গে যিনি একের পর এক আমরা গেস্ট রয়েছে, আমরা যেটা শুরুতেই বলছিলাম, এক এক করে পরিচিত হব এবং তাদের কথাগুলো আমরা শুনবো। আচ্ছা, প্রথমে আপনার কাছে যাই, আপনার নামটা একটু বলেন।
আমার নাম হ্যাপি আক্তার।
হ্যাপি আক্তার, কোথা থেকে এসেছেন?
মিরপুর থেকে।
বয়স কত?
22-23 বছর।
কি বিষয় বলেন?
আমি যখন 11-12 বছর তখন আমার এক নানি মারা যায়, নানির দেখার পর থেকে আমার এই প্রবলেমটা হয়, রাতে ঘুমালে সবসময় সে মনে হইতে যে আমার চোখের সামনে আমাকে ভয় দেখাইতেছে, আমাকে ডাকতেছে। ছোট থেকেই একটানা 5-6 বছর কম কেটে যায়। ঢাকায় আসি, আসার পরে কিছুদিন ভালো ছিলাম, তারপর থেকে শুরু হয় আমার শরীরের সমস্যা। আমার শরীর এত জ্বালা পোড়া করে আমি ঘুমাইতে পারি না, আমার মানে পা দিয়ে ঘাম ছোটে, হাত দিয়ে, আর বিশেষ করে মাথার একটা মানে এদিক দিয়ে কোনো চুলি নাই মাথার চান্দির উপরে, আর যা আছে এগুলো আমি টেনে টেনে উঠাই, আমার কাছে উঠাইতে ভালো লাগে। তারপর সবসময় পেটের ভিতরে ব্যথা করে, ঘাড়ের এদিক দিয়ে মনে হয় যে আমার কিছু বসে রয়েছে, হালকা করে কিছু বসে রয়েছে, হাত দা নাড়া দিলে।
আচ্ছা, আমি প্রশ্ন করি, এটা কি একটা বাম ঘাড়ে হয়?
হ্যাঁ, বাম ঘাড়ে। হ্যাঁ, বাম ঘাড়ে, বাম ঘাড়ে হয়, আর যখন আমি হাত দা নাড়া দিই তখন একটু কমে, আবার একটু পরে যেই সেই, এত মাথা ঘুরে মনে হয় যে আমি লঞ্চের ভিতরে আছি, লঞ্চের ভিতরে থাকলে যেমন মানুষ উপরে উঠায় নিচে নামায় এরকম আমার কাছে সবসময় মনে হয়। আর কেউ যদি আমার সঙ্গে কথা বলতে চায় আমি বলি না, আমার যার সঙ্গে আমার যাকে ভালো লাগে তার সঙ্গে কথা বলতে আমার ভালো লাগে। 3 দিন আগের কথা আমার বেশি মনে থাকে না, 3 দিন আগে কি হয়েছে ওটা আমার বেশি মনে থাকে না।
যেদিন বিয়ে করবেন সেদিন সমস্যা সমাধান হয়ে যাবে। আমি সবসময় যেটা রেডিওতে করি, আমি একটা সায়েন্টিফিক ব্যাখ্যা দিই, তারপর আমি প্যারানর্মালে যাই।
সায়েন্টিফিক ব্যাখ্যাটা শুনি।
সায়েন্টিফিক ব্যাখ্যা হচ্ছে এটা হাইপার টেনশন বলে ওনার এই সমস্যাটাকে। উনি খুব রাগী, কিন্তু উনি যদি রাগ করে ফেলে কোনো কারোর উপর চেতে যায় তাহলে কিন্তু এটা বিপদ, ঠিক কিনা আপু?
জি।
ওকে,
রাগ করলে মহা বিপদে পড়ে যাবে। ওনার এখন একটা ভালোবাসা দরকার, ওনার যে কোনো একটা বন্ধু দরকার যে ওনাকে বুঝবে এবং ভালোবাসবে,
কোম্পানি দিবে,
কোম্পানি দিবে, ওনার একটা পার্টনার দরকার যে ওনার সাথে বুঝবে, ওনার গল্প করবে, ওনার
অনেক লাভ করবে।
ওনার এরকম কোনো মানুষই নাই আছে?
জি না।
আমি একটা কথা বলি, এই ভদ্রলোকটাকে আমি চিনি খুব অল্প সময়ের জন্য। আমরা মাঝখানে কিছুদিন আগে একটা ট্যুরে গিয়েছিলাম, শীতলক্ষ্যা নদীর উপর একটা হন্টেড প্লেস ট্যুরে গিয়েছিলাম, উনি এক হপ্তাহ নামাজ কাটা দেয়নি, বেঞ্চের উপরে হোক বা যেখানে হোক নামাজ পড়েছে।
এটাকে বলে হাইপার টেনশন। আপনার হাইপার টেনশন লেভেলটা অনেক হাই, আপনার ছোটবেলা থেকে আপনার ফ্যামিলিতে ব্রোকেন দিকে আসছেন, ঝগড়াঝাটি দিকে আসছেন, আপনার হয়তো খেয়াল আছে বা নাই জানি না, আপনার ফ্যামিলি, আপনার মা বাবা জীবিত?
আমার মা আছে, আমরা 3 বোন।
আপনার ফ্যামিলিতে ব্রোকেন সমস্যা আছে, আপনার বাবা কোথায়?
বাবা নেই
মানে কিনে মারা যায় না, চলে গেছে, ফেলে চলে গেছে, সেটাই বলছি ব্রোকেন ফ্যামিলি মানে চলে গেছে বাবা।
কেমনি পারেন ভাই?
পারি ভাই, ইনশাল্লাহ হয়ে যায় আমার দ্বারা। উনি বড় হয়েছে এভাবে দেখে দেখে, মা বাবার ঝগড়া মারামারি কাটাকাটি এই এফেক্ট ওনার উপর পড়ছে, এটা পুরোপুরি সাইন্টিফিক একটা ব্যাখ্যা,
পুরোপুরি সাইন্টিফিক।
ঠিক আছে,
আমি যখন খুব ছোট, আমার যখন আট মাস, তখন আমার বাবা চলে যায় আমরা তিন বোন দেখে, মানে আমার মাকে বলছে যে তোর তো তিনটা মেয়ে, আমার কামাই করে খাওয়াইতে পারবো না, তাই আমি ওই বউর কাছে চলে যাই, ওর তো ছেলে আছে, ও কামাই করে খাওয়াইতে পারবো। এই বাবা গেছে লাস্ট, আর বাবাও আসে নাই, ঝগড়াঝাটিও তেমন হয় নাই, কিন্তু চলে গেছে ওই
খরচ দেয়। এফেক্ট পড়ছে সেটা তো আজও রয়ে গেছে।
হ্যাঁ,
আপনি আজও বাবাকে মিস করেন?
হ্যাঁ মিস, আমি নাকি আমার বাবাকে খুব লাভ করতাম।
একটা মানসিক প্রেশার, সবচেয়ে ভয়ঙ্কর প্রেশার,
এটা ভয়ঙ্কর প্রেশার,
মানসিক প্রেশার, ভয়াবহ প্রেশার।
ব্রোকেন ফ্যামিলির ছেলে মেয়েরা অনেক কিছু শুনছে,
উনি একা একা কাঁদে যখন উনি দেখে বাবা তার মেয়েকে আদর করতেছে, উনি দেখে রাস্তার মধ্যে কাঁদে, রিক্সায় বসে কাঁদে, লেগুনায় বসে কাঁদে, উনার এই আদরটা দরকার। এখন ইনশাল্লাহ আপনার বাবার আদরটা আপনার হাজবেন্ড আপনাকে দিবে ইনশাল্লাহ। আমরা দোয়া করি আপনার ভালো জায়গায় বিয়ে হোক।
আপনি আর যদি আপনি কোন কবিরাজের কাছে গিয়ে থাকেন বা কোন
অলরেডি গেছে মানে ভয়ঙ্কর ভাবে গেছে,
টাকাও আমার কাছে খাওয়া
হয়েছে, আপনি এগুলো বিলিভ করেন না। আপনার মূল সমস্যার জায়গায় তো আপনি বুঝতে পেরেছেন, আপনার মূল সমস্যা
আপনাকে সব বলে দিয়েছে আপনার। আর যেটা প্যারানর্মাল ব্যাখ্যাটা আমি চাই,
জি
আপনার বোন আসাদ বলছেন, আপনাকে ছেলে পছন্দ করতো?
বিবাহিত।
হ্যাঁ, পছন্দ করতো, আপনি বার্তা দিতেন না, হালকা পাতলা প্রথম প্রথম দিতেন, পরে দিতেন না। ওই ছেলে আপনাকে কিছু একটা করছে, তাবিজ করছে বা কুফরি কালাম করছে, যদি আমি এগুলো বলতে পারি হাস্যকর লাগে, তাবিজ কালাম এগুলো বলতে, এগুলো এফেক্টিভ। ওই ছেলে আপনাকে পাওয়ার জন্য অনেক চেষ্টা করছে, এটা কি সত্য?
কিন্তু ও তো বিবাহিত ছিল।
হ্যাঁ, যা মন চায় তা থাক, আপনার তো পাওয়ার চেষ্টা করছে।
হ্যাঁ,
সে যদি কিছু করে থাকে তখন আপনার উপর এফেক্টটা পড়বে, তো ওই সময় আপনার শরীর জ্বালাপোড়া করবে, হাত পা ঘামবে, হাত খুব বেশি ঘামবে, এবং এত হাত ঘামে পিছলে যাবে, রাত্রে ঘুমের মধ্যে অস্থির লাগবে, ঘুম ভেঙে যাবে ঘুমের মাঝখানে, এবং পুরো শরীরটা ভার মনে হবে,
সবসময় মনে হয় আমাকে কিছু একটা ফলো করতেছে।
সেটা বলতেছি আমি, আপনি যতবার হজুরের কাছে গেছেন, হজুরে বলছে আপনার সাথে
জিন আছে,
জিন আছে বলছে না?
হ্যাঁ,
এটা খুব কমন ডায়লগ, না আপনার সাথে কিছুই নেই, আপনি পুরোপুরি সুস্থ। হ্যাঁ, এটা আমি সবাইকে বলি, কি ভাই আপনি পুরোপুরি সুস্থ, আপনি যেটা করবেন,
আপনি যেটা করবেন আপনি ব্যক্তিগত বোধ হয় কিছু সমাধান দিবেন,
আমি ওকে সমাধান দিয়ে দিচ্ছি।
ব্যক্তিগত সমাধানের বিষয়টা আমরা রেডিওতে রিফ্লেক্ট করি না প্রিয় শ্রোতা, কেন করি না সেটা একটু ব্যাখ্যা দিয়ে দিই, কারণ অনেকেই রাগ করবেন। সেটা হচ্ছে ওনার সমস্যার সাথে হয়তো অনেকেই নিজের সমস্যা মিল পাবেন, এবং রেজা ভাই এখন যেটা বলবেন সেটা হয়তো অনেকেই প্র্যাকটিস করবেন। এটা যেমন মেডিকেল সায়েন্সের জায়গা থেকেও একটা রোগীর সমস্যা আসলে সব ওষুধে ভালো হয় না, ঠিক একইভাবে ওনার সমস্যার সমাধান যেটা রেজা ভাই এখন দিবেন, অফকোর্স ইস নন সায়েন্টিফিক অথবা সায়েন্টিফিক সেটাই বলি না কেন, সেটা আসলে সবার জন্য প্রযোজ্য না, এবং সে কারণেই আমরা এটা রেডিওতে প্রচার করি না ব্যক্তিগত। তবে এটা আমরা যেটা করি রেডিও অনুষ্ঠানে, অনুষ্ঠান শেষ হওয়ার পরে ব্যক্তিগতভাবে আমরা কাউন্সিলিং করে দিই, বলে দিই, সেটাই আমরা করব। আপনাকে অনেক ধন্যবাদ।
এখনো ব্যথা করতেছে পেটটা আমার।
রেডিওর পরে আপনাকে একটা জিনিস দিব, ইনশাআল্লাহ আপনার সমস্যা সবকিছু ইনশাআল্লাহ সমাধান হবে।
ওকে, আমরা পরের জনের কাছে যাচ্ছি, আপনার নামটা একটু বলেন।
আমার নাম সুমন ইসলাম।
সুমন ইসলাম, আপনি মূলত আপনার কোনো কিছু বলতে আসেননি, আপনার এক বন্ধুর বিষয়ে বলতে এসছেন, সে ডান পাশে বসে আছে। আচ্ছা, ওর নামটা কি, ওর মুখে শুনবো আমরা?
ওর নাম নাজিম, মোহাম্মদ নাজিম।
মোহাম্মদ নাজিম, আচ্ছা নাজিম, আপনার ঘটনা ও কেন বলবে?
ও ছিল তো, মানে ও দেখছে, ও আমার পাশের বাসে।
আপনার মনে নেই বিষয়গুলো?
না, আমার
তেমন একটা মনে নেই
বিষয়টা।
নাজিম ভাই, আপনি হাত টেহ করেন তো দেখি, আপনার তো একটা নাম আছে সজীব নামে।
হ্যাঁ, সজীব নাম এটা,
এটা বললেন না কেন?
নাজিম ইসলাম সজীব, মানে পুরো নামটা।
ভাই আপনি সেটেড করে নিয়ে আসেন তো, এটা কেমনে সম্ভব ভাই, এটা কিভাবে সম্ভব?
চিনে আপনার কোনদিন দেখা হয়েছে আমার জীবনে?
না দেখ।
আচ্ছা বলেন
কেমনে সম্ভব এটা? তুমি ওনার বন্ধু, আমি এখানে বলে নেই প্রিয় শ্রোতা, আমি আসলে সত্যি সত্যি অবাক হয়ে গেছি, আমি জানি না এটা কেমনে সম্ভব একটা মানুষের নাম বলে দেওয়া।
বলতেছে অলরেডি যে ওনাকে পজেসড অলরেডি।
আচ্ছা, সেটা আমরা ফাইন্ড আউট করবো। যেটা বলতে চাচ্ছিলাম যে খালিদ, রাইট,
সুমন ইসলাম,
সুমন ইসলাম, সুমন ইসলাম হচ্ছে হলো নাজিমের হয়ে, মানে সজীবের হয়ে আজকে ঘটনাগুলো বলবে, কারণ ও আসলে অনেক কিছুই মনে রাখতে পারে না, সে কারণে ওর বন্ধুকে সাথে করে নিয়ে আসছে। বলেন
তো ঘটনা হচ্ছে, ওর সাথে আমার মানে খুব একটা ভালো একটা রিলেশন, হঠাৎ ও আমার সাথে দুই দিন কথা বলে না, তো আমার কাছে বিষয়টা ডাউট লাগতেছে। পরে বাসার গেটের সামনে দাঁড়ালাম, দাঁড়ানোর পরে ও আমাকে দুই আঙ্গুল দিয়ে বলতেছে চলে যাও।
আচ্ছা, বাসার যে গেটটা, এটা লোহার গেট?
হ্যাঁ, লোহার
গেটের মধ্যে কি কোনো নাম্বার লেখা আছে? 23 সামথিং,
খেয়াল করি নেই ভাইয়া।
বাসার নাম্বার কত?
242। বাসার যাওয়ার পর আমাকে দেখি বলতেছে যে তুমি চলে, ইশারা দিয়ে বলতেছে চলে যাও আসো না, তো আঙ্গুল দিয়ে, এক আঙ্গুল দিয়ে এইভাবে দেখাচ্ছে যে কি জানি বলতেছেন, বুঝতেছে না।
ওকে,
তো এর আগে ওর দুইবার এরকম প্রবলেম হয়েছিল।
সময়টা কখন ছিল?
সন্ধ্যার পর মেবি। তো তখন আমি বুঝতে পারলাম যে হয়তো সামথিং ইজ রং। তো বাসায় অনেক উল্টাপাল্টা করতেছে, অনেক চেঁচামেচি করতেছে, ভাঙচুর করতেছে, কাউকে মানে না। ইনকেস ও আট দিন দশ দিন সে টানা না খেয়েছিল, না ঘুমিয়েছিল, তো ওকে
10 দিন না ঘুমায় থাকা পসিবল না, কারণ একজন লোক 11 দিন না ঘুমাইছিল, সে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তার নাম চলে গেছে 11 দিনে, এবং তার শরীর হয়ে গেছে কঙ্কালের মতো, চোখ টোক ভিতরে চলে গেছে, পুরো কঙ্কাল হয়ে গেছে 11 দিনে,
মানে চার্জ নাই, ব্যাটারিতে চার্জ না থাকে, কি অবস্থা
ওয়ার্ল্ড রেকর্ড।
ইনকেস ওর অবস্থা এরকম ছিল,
যদি 11 দিন থাকতে পারে সে ওয়ার্ল্ড রেকর্ড ব্রেক করবে।
হ্যাঁ, ওর অবস্থা আরো কাহিল ছিল,
ও তো আসলে যদি পজেসড হয়ে থাকে তাহলে তো ওর আসলে ওয়ার্ল্ড রেকর্ড থাকার কথা না।
তো পরে দেখা গেছে ওর সাথে কোনোভাবে শক্তি দিতে পারি না।
কবের ঘটনা
এই? রিসেন্টলি, আপনার মাসখানিক আগে।
তোর মনে আছে? মনে আছে,
মানে কিছুটা মনে থাকে, মানে
তোমার কি মনে আছে বলো তো?
সমস্যা যখন
মনে হয় শরীর গরম হয়ে যায় রাত্রেবেলা, মানে অন্যরকম একটা মানে শরীর গরম থাকে। 15-20 দিন আগের কাহিনী এটা, মানে আমি কি জানি করতাম আমি নিজেও বলতে পারতাম না
কি করতো। এটা বলে
তো ও দেখা গেছে ভাঙচুর করে ও বাইরে বের হতো, বের হওয়ার পরে আমরা ফ্রেন্ড ওর কাছে যেতাম, ও একটা কথা বলতো না, ও প্রত্যেকটা দোকান থেকে অনেক কিছুই খাওয়া দাওয়া করতো, খেতো না মানে জাস্ট নেওয়ার পরে এই দেখা গেছে কেউ চা খাচ্ছে, চাটা নিয়ে ফেলে দিল, ঠিক আছে, এই দেখা গেছে আপনার রাস্তায় গাড়ির নিচে পড়ে গেল। আমরা বাসায় ওর বাসায় ওকে আমি উলঙ্গ অবস্থায় দেখছি।
ওকে
হ্যাঁ, তো আমরা ফ্রেন্ডরা মিলে ওকে মানে জামা কাপড় পরালাম। তো ইনকেস যখন আমরা লাস্ট যখন হাজারিবাগ নিয়ে যাই একটা হুজুরের কাছে, তো হুজুরের কাছে নিয়ে যাওয়ার পর একটা সিএনজি আনি, মানে এত পরিমাণে কষ্ট হয়েছে ওকে আমরা সিএনজি তে উঠাই দেবো এটা। তো লাস্ট ফিনিশিং ওকে আমরা মারছি, যত মারি ও তত ভালো থাকে।
ওকে,
তো ও নিজেকে নিজে দাবি করে যে আমি ফেরাউন, আমি ফেরাউন
এরকম বলতে থাকে।
হ্যাঁ এরকম বলতেছে, আমি তো বললাম যে দেখো ফেরাউন তো মারা গেছে, কয় না ফেরাউন মারে না। আমি বললাম যে ঈসা আলাইহিস সালাম তো মেরে ফেলছে, কয় না ফেরাউন মারে না। তখন আমি বললাম যে ঠিক আছে, আমি
ঈসা আলাইহিস সালাম মারে, মুসা আলাইহিস সালাম
মারছে, ও মুসা আলাইহিস সালাম সরি। তো এরকম নিজেকে বলতে থাকে যে আমি তো মরি না। আমি বলছি দেখো এইসব কথা কেন বলতেছে, আমরা দর দুধ পড়তেছি কোনো কাজ করে না, যে ফকির বাবার কাছে নিয়ে গেলাম আমরা, আমি ভিডিও করছি, আমার কাছে ভিডিও আছে,
ভিডিওটা আছে এখন?
হ্যাঁ আছে,
ভিডিওটা দেখি জি, আমরা আগে চেক করে দেখবো যে ভিডিওটার কি অবস্থা। এখানে কি আছে ভিডিওতে? এই যে হুজুর,
হ্যাঁ হ্যাঁ উনি,
এই হুজুর
জি,
পুরো সেন্স আছে,
কিছু ছিল কিছু থাকেনি, এরকম একটা অবস্থা।
তারা খুব চাপ দিবে, আঙ্গুলে চাপ দিবে,
হ্যাঁ চাপ দিছে, চাপ দিছে, অলরেডি চাপ দিয়েছে,
চাপ দিয়েছে না,
সে ভয় পাচ্ছিল আর কি হুজুরের দেখা, সে ভাবতেছিল তার মধ্যে আসলেই কিছু একটা ঢুকছে হুজুরের, মানে কাজ কারবার দেখে
থাপড় দিচ্ছে, গায়ে হাত দিচ্ছে।
হ্যাঁ সেটা সাইন্টিফিক ব্যাখ্যা আমাদের কাছে আছে, তারপরে আমি প্যানেল ব্যাখ্যা দিই।
ঠিক আছে, আমরা এখান থেকে একটা ভিডিও চাইলে পোস্ট করতে পারি, খুব ছোট্ট 28 সেকেন্ড একটা ভিডিও পোস্ট করবো, যেটা ওর গায়ে হাত তোলা হচ্ছে। আমরা এখানে সবাইকে একটু সতর্ক করতে চাই, আমরা পত্র পত্রিকায় বিভিন্ন গণমাধ্যমে অনেক সময় এরকম দেখি যে সব ভণ্ড পীর কিংবা ভণ্ড হুজুররা অনেক সময় যেটা করে, ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে পা ধরে ঘোরানো, আমি জানি না প্রথম আলোতে ছবিটা এসেছিল আপনি দেখেছেন কিনা, পা ধরে ঘোরাচ্ছে এবং পা তুলে দিচ্ছে ছোট একটা বাচ্চার উপরে, নাবিশ্বাস বের হয়ে যাচ্ছে, এবং এই জিনভূতের কথা বলে গায়ে হাত তোলে, যেটা ও বলছে তার গায়ে হাত তোলা, তারপরে নাকে ওই যে মরিচের ইয়ে দেওয়া, ঝাঁটা দিয়ে পেটানো, অনেক কিছু করা, এগুলো সম্পূর্ণরূপে নিষিদ্ধ, বৈজ্ঞানিক ভাবে নিষিদ্ধ এবং ধর্মীয় ভাবে নিষিদ্ধ। ভাই আপনি বললে মনে হয় ভালো হবে,
আমার জিন তাড়ানোর যন্ত্র তো জানা, জিন একটা মানুষের মতো একটা জাতি, তাকে তো যদি কাউকে জিন পজেস্ট করে আগে বুঝতে হবে যে আসলে সে কি পজেস নাকি তার মেন্টাল প্রবলেম, এটা আগে সিলেক্ট করতে হবে। তো একটা ভণ্ডপীর বা যেটাই বলেন আপনি, তারা তো বেশি শিক্ষিত লোক না, তারা তো মেডিকেল টার্ম কিছু জানে না, তারা প্রতিটা ক্ষেত্র পেট ব্যথা করলেও সে বলে যে জিনে ধরছে, মাথা ব্যথা করলেও বলে জিনে ধরছে, তো সে জিন ছাড়া তো এটা তাদের পয়সা কামানোর ধান্দা। তো তাকে আগে জানতে হবে যে কি মানুষ সমস্যা নাকি আসলে জিনের পদ, জিনের পদে তো অনেক লক্ষণ আছে, এটা গত এপিসোডে বলছিলাম।
এবং এটা তো আমার মনে হয় যদি আমরা ধর্মীয় ভাবেও করি সেটার জন্য খুব
সুরা কালাম আছে, সিস্টেম আছে,
সিস্টেম আছে রাইট,
এবং ঝাড়ফুঁকের নিয়ম আছে, এভাবে ঝাড়ু দিয়ে বাইরে এত ঠিক,
এবং এরকম কাজ যদি কেউ করে আপনারা পুলিশে খবর দেবেন।
আমি এমন দেখছি যে পিরে থুতু ফেলছে, ফেলে বলছে চার জিব্বাতে চাটলে জিনটা পালায় যাবে।
আপনাকে তো বোধহয় টেক্সট করেছিল একটা, গোবর খাইয়েছে, ইয়ে করেছে,
গোবর খাওয়াইছে একজন,
এই ধরনের জিনিসগুলো করবেন না, এটা ভয়াবহ রকমের ভুল। আর এই ভাইকে যে কাজটি করা হয়েছে সেটার একটা ভিডিও আমরা 28 সেকেন্ডের একটা ভিডিও আমরা আমাদের পেজে দিয়ে দিচ্ছি, ওরা ভিডিও করেছে, আপনারা চাইলে পেজটিতে এসে দেখতে পারেন, www.facebook.com/dar13। আমি আবারও বলছি www.facebook.com/DAARTAROT দ্যাট ইজ dar13, পেজটিতে এসে লাইক দেবার সঙ্গে সঙ্গেই আপনারা পেজটির মেম্বার হয়ে যাবেন। আচ্ছা,
তো আমরা পরে ডাক্তারের কাছে আমরা নিয়ে গেছিলাম, মানসিক ডাক্তার, তো উনি কিছু ঘুমের ওষুধ দিচ্ছে কিন্তু বাট তারপরও কাজ করে
না, এটা কমন প্রবলেম, মানে গেলে ঘুমের ওষুধ, এটা তো নট গুড।
তো আমার এখানে প্রশ্ন যে একটা মানুষ এইভাবে মানে কিভাবে না খেয়ে থাকতে পারে, কিভাবে না ঘুমিয়ে থাকতে পারে, সেটা আমি ওকে দেখে বুঝছি।
কোশ্চেন করবো, কখনো কি নেশা পানি করতা?
না,
আমাকে সত্যি কথা বলতে হবে,
নেশা পানি বলতে আপনার এমনি বিয়ার খাওয়া হইতো,
অ্যালকোহলিক
জি।
তোমার বন্ধু প্রচুর, প্রথম সমস্যা হচ্ছে এটা
জি।
তোমার কোনো বন্ধু আছে যার লাইব্রেরি আছে, বই খাতা কলম সলম
জি জি আছে?
তার কি অবস্থা এখন?
আছে ভালো।
তার সাথে সম্পর্ক কেমন এখন?
ফ্রেন্ড, এলাকায় ফ্রেন্ড,
তার সাথে কম মিশবা
জি।
যারা বেকার তাদের সাথে মিশবা না
জি।
যারা আকার, আকার মানে
কাজে আছে,
কাজে আছে, বিজি, তাদের সাথে মিশবা। বেকার বন্ধু সব বাদ দিতে হবে, যতই ঘনিষ্ঠ সে হোক না কেন, যদি জীবনে বড় হতে চাও তাদের সাথে মিশবা, যারা সুখের গল্প তোমায় করবে। সবাইকে বলতেছে আমি, তাদের সাথে মিশবেন,
তাই বেকাররা কই যাবে,
বেকার আকার হওয়ার চেষ্টা করবে, কিছু করুক। তার যদি ওই মেধাই নাই, কিছু কামাই করার মেধাই নাই, তার নিষ্কাজ লাগছে ঠিক না? কারণ তুমি যদি কারোর সাথে মিশো যে লস প্রজেক্ট, সে তোমাকে লস প্রজেক্টের কাহিনী বলবে সারাদিন, যে আমার এটা লস, চল আমরা আড্ডা মারি, চল মদ খাই, চল বিয়ার খাই, চল বিড়ি খাই। যদি তুমি ভালো কারোর সাথে মিশো, সে তোমাকে বলবে
আমার এখন বিজি, আমার এখন জব আছে, চাকরি আছে, আমাকে কিছু বিক্রি করতে হবে, তখন তোমার মাথায় এটা ঘুরবে যে সে করতেছে আমাকে করতে হবে। তোমার যেটা সমস্যা সেটা হচ্ছে তোমার যে প্রবলেমটা মেডিকেল টার্মে ওসিডি বলা হয়, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, যেটার জন্য মানুষের আচরণ চেঞ্জ হয়, সে নিজেকে অনেক কিছু মনে করে। আমি একটা সিনেমা দেখলাম সালমান খানের, নিজেকে সালমান খান মনে করা শুরু করলাম, বা রেসলিং দেখলাম, মারামারি গেম দেখলাম, নিজেকে ওটা ভাবা শুরু করলাম।
আমরা জানি এই সমস্যাগুলো,
হ্যাঁ ওই সমস্যাটা হয়তো ওসিডি বলে এটাকে, হ্যাঁ তো এই সমস্যাটা হতো, নিজেকে ওরকম ভাবতা, মনে করো তুমি আজকে মারামারি সিন দেখছো, মনে হইতেছে আমি মারামারি করতে পারি, ওই সেম এর চেয়ে ভালো মারামারি আমি করতে পারবো, তোমার কাছে এরকম মনে হইতো, তুমি নিজেকে এরকম ভাবতা। হ্যাঁ একটা মুভি আছে ভুলভুলাইয়া, আমরা দেখছি, তখন শরীরে প্রচন্ড শক্তি চলে আসে, যেটা আমি আপনাকে বলছি কি আপনাকে যাওয়ার সময় দেখাবো যে আমি কারোর শরীরের শক্তি আমার শরীরে নিয়ে আসতে পারি,
টেলিকিনেসিস বলে।
আপনাদের এটা
তো আপনি বোধহয় দেখাইছিলেন বোধহয় বাল্ব, ইলেকট্রিক বাল্ব
দেখাইছিলাম, কিন্তু আজকে আমাকে লাইভ দেখাবো ডাইরেক্ট তার বডির পর আমি নিয়ে চলে আসতেছি। যাই হোক, তোমার যেটা সমস্যা এটা, তোমার চোখে কোনো সমস্যা ছিল?
চোখে,
চোখে ঝাপসা দেখতা?
জি জি।
আচ্ছা তোমার এটা কিন্তু আমি প্যারানর্মাল পাচ্ছি, আমি সাইন্টিফিক ব্যাখ্যা দিলাম কেবিজে ভাই, যে এটা ডাক্তারের কাছে গেলে এই সমস্যাটা, যদি ডাক্তার তোমার ট্রিটমেন্ট করতে না পারে, যদি ডাক্তার তোমার সমস্যায় না বোঝে, সে ট্রিটমেন্ট করতে পারবে না, সে ঘুম ঔষধ দিবে। আচ্ছা এখন আমি চলে আসি প্যারানর্মাল অ্যাক্টিভিটিতে ভাই।
জি,
তুমি নিজের প্রতি খুব যত্নবীন ছিলা, খুব আয়না দেখতা ঘরে গেলে, মাথা আসানো, কাপড় চোপড় ফিটফাট এরকম ছিল এক সময়।
জি,
মনে করে দেখো,
জি
খুব আয়না দেখতা, খুব ইলা করতা, ভুংবাং করতা, খুব স্টাইলিশ ছিলা, খুব কালারফুল গেঞ্জি পড়তা, লাল মানে
ওর ফ্রেন্ডকে জিজ্ঞেস করি মিলছে, এগুলো মিলছে মিলছে না, ওকে,
খুব কালারফুল ছিল, সে খুব রঙিন তার লাইফ ছিল, হঠাৎ করে তার এই সমস্যাটা হয়েছে, তার জীবনটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। যেভাবে আমি লিসনারকে বলছি যে রাত্রিবেলা আয়না দেখতে না, বা সে কিন্তু এটা করতো, তোমার বাসায় কিছু একটা এক্সিস্টেন্স আছে, তুমি এটা ফিল করো, বাসায় কিছু একটা আছে, তুমি কি ফিল করো তোমার পাশে বা তোমার বাসায় কিছু একটা আছে, ফিল করো কিছু,
হয়তো বা এরকম মনে আছে,
একটু আগে বললো যে আমার
সাথে তুমি কি এরকম তোমার পাশে না, তোমার বাসায় তুমি কি ফিল করো কোনো একটা রুমে গেলে রুমটা মনে হচ্ছে একটু ভারী ভারী,
আমার রুমটাই ওরকমই ভারী ভারী থাকে।
আচ্ছা সেক্ষেত্রে আমাকে তো রুমে যেতে হবে।
জি,
যদি তুমি বিশ্বাস করো যেটা প্যারানর্মাল সামথিং, আমিও বিশ্বাস করি যে সামথিং প্যারানর্মাল পৃথিবীতে অবশ্যই আছে, তোমার ওই রুমে আমাকে যেতে হবে। তুমি তোমার রুমের বিছানার চাদর চেক করবা আজকে, চাদরের নিচে তোষক থাকে না, ওটা চেক করবা, বালিশ চেক করবা, তুমি কোন তাবিজ খুঁজে পাবা, সেই তাবিজটা আমার নিয়ে আসবা।
জি,
তারপরে তোমার ট্রিটমেন্ট শুরু হবে, যদি তাবিজ খুঁজে না পাও আমি সেটা খুঁজে দিব, সেক্ষেত্রে আমাকে যেতে হয় মাঝে মাঝে, গিয়ে বলো না নিঃসন্দেহে বাসা চলে যাই। তো আমরা যদি আয়না দেখি রাত্রিবেলা, টয়লেটে যখন যাই আমরা, টয়লেট থেকে ব্যাক করার সময়, পিছনে ফেরার সময় আমরা ফিল করি পিছনে কেউ আছে, আসলেই পিছনে কেউ থাকে, তখন টয়লেটে ঢুকলাম, তখন আমাদের লাইট অফ করতে ভয় লাগে, টয়লেট থেকে বের হয়ে লাইট অফ করতে আমরা ভয় পাই, বিষয়টা ঠিক বাস্তব, পিছনে আসলেই কেউ আপনার সাথে আছে, সেটাকে আমরা কারিন বলি, খারাপ ভালো যেটাই থাক সেটা আপনাকে ফলো করে সারাদিন, তার কাজে আপনাকে ফলো করা, দেখবেন কোনো কারণ নাই আমরা উস্তা খাইছি, কোনো কারণ ছাড়া উস্তা খাই পড়ে গেছি, বা কারণ ছাড়া দরজাটা খুলে গেল, কারণ
ছাড়া ব্যাপারটা এরকম হতো। রেজা ভাই ইন্টারাপ্ট করতেছি, যে আপনি যেটা কথা বলেন কারিন, মানুষ যদি এর এক্সিস্টেন্স একদম 100% বুঝতে পারত যে আমি একটা কাজ করতেছি, সে ভালো কাজ করলে আমাকে অ্যাপ্রিসিয়েট করতেছে, আমি খারাপ কাজ করার সঙ্গে সঙ্গে আমাকে দিয়ে দিচ্ছে, মানে যেরকম দেওয়া উচিত, দুনিয়াতে কোনো খারাপ কাজ থাকতো থাকতো না,
শুধু তাই না, যদি আমরা কবরের আজাবটা যদি বুঝতে পারতাম মানুষের কি কষ্টটা হচ্ছে যারা খারাপ কাজ করে মারা গেছে, তাহলে তো দুনিয়া সকল মানুষ ভালো যেত,
ভালো যেত, একবার দেখলেই ভালো হয়ে যেত,
একবার দিলে। আমরা জানি ইসুবুল্লাহ সাল্লামের সময় একটা জাতি ছিল, পৃথিবীর একমাত্র জাতি যে জাতিকে আল্লাহ আজাব দেখানোর পরে মাফ করছে, আমরা জানি যে যখন মানে আজরাইল চলে আসে তখন কোনো তবা কবুল হবে না, শেষ
মুহূর্তে
তখন যতই তবা করেন, ইভেন ফেরাউনও কিন্তু সমুদ্র যখন ভাগ হয়ে গেল, সেটা পানিতে পড়ে গেল, তখন সে তবা করে ইমান নিয়ে আসছিল, কিন্তু আল্লাহ সেটা কবুল
করেনি।
তো আমরা জানি আজাবের ফেরেশতা দেখে যাবে, এবং যখন আপনি আজাব সরাসরি দেখে ফেলবেন তখন আর তবা কবুল হবে না, তার আগে তুমি তবা করো, তার আগে তুমি ভালো মানুষ হও, তার আগে সব খারাপ কাজ থেকে দূরে যাও, তাহলে আপনার জীবন অটোমেটিক সুন্দর হবে। কিন্তু আমরা জানি যে ভালো কাজ করলে অনেক সময় আমাদের ক্ষতিগ্রস্ত বিষয়, এমন আমি লোক পাইছি যে আমরা বলতেছে ভাই আমি নামাজ পড়া শুরু করলে আমার ক্ষতি হয়, এটা আল্লাহর পরীক্ষা, তোমাকে সেই ক্ষতি মেনে নিতে হবে, তারপর তুমি কষ্টটা করো, দেখো না সামনে কি আছে। আমরা প্রথমে যদি হার মেনে যেতে তো হবে না, তোমার যে সমস্যা তোমার বাসা আমাকে যেতে হবে যদি ঠিক করতে হয়, অথবা যদি তুমি বাসা যেতে আমার তো সময় দরকার, সময়টা সে সময়টা আমি পাই না, তাও তোমার আমি একটা জিনিস দিব।
ওকে ফাইন, আমরা থ্যাংক ইউ দিব রেজা ভাইকে। আমার কথা হচ্ছে একটা মানুষ যদি ভালো পজিশনে ফিরে আসে, সেটা কিছু ভালোর মাধ্যমে যদি হয়, সে যদি একটা সুন্দর জীবন পায়, সেটা কিছু বিলিভের মাধ্যমে হয়, যেটা নন সায়েন্টিফিক হলেও, তাহলে নিঃসন্দেহে একটা ভালো কাজ, সেই অর্থে অবশ্যই এটা প্রশংসনীয়। আমরা লাস্ট ভাই আপনার কাছে যাব। ওকে প্রিয় শ্রোতা, আমরা জায়গাটা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, একেবারে শেষ ভাগে ফিরবো আমরা অল্প সময়ের জন্য। যারা আমি বারবারই বলছি যে রেজা ভাই বাসায় যাওয়া বা লাইভে সরাসরি কথা বলা, সেটার জন্য ফেসবুকে আমাদের আসবেন, উনি ফেসবুকে প্রতি শুক্রবার রাত 11:50 লাইভে আসতেছে, আপনারা আমাদের এই পেস্টটি থেকে তার সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন সরাসরি, এবং এর মাধ্যমে স্পষ্ট হয়ে যাবে আসলে কোন পেস্টটি আমাদের আসল পেজ, আর বাকি যে পেজগুলো আছে সেগুলোকে আপনারা রিপোর্ট করবেন, ডিসলাইক করবেন যদি লাইক দিয়ে থাকেন, এবং রিপোর্ট করবেন, এটা আপনাদের একটা দায়িত্ব, এবং তাহলে আপনারা নিজেরা ভালো থাকবেন। সুতরাং ফেক পেজ যারা হচ্ছে, এবং শুধুমাত্র এই পেজ না, যারা বিভিন্ন রকমের ফেক পেজ করেছেন আর জি কিপ্রিয়া নামে, কিপ্রিয়া সরকার নামে, হ্যালোইট 920 নামে, যাহা বলিব সত্য বলিবার নামে, অসংখ্য আছে, এবং ডট টেরর তো আছেই,
এদের সবার জন্য বলছি একটা অ্যানাউন্সমেন্ট, আমরা অলরেডি তিন থেকে চারজনকে পুলিশে সোপর্দ করেছি, বাকি যারা আছেন তাদেরকে ধরার চেষ্টা চলছে। প্লিজ নিজে থেকে ইচ্ছা করে কোনো বিপদ ডেকে আনবেন না। সুতরাং যেটা বলছিলাম যে 11:50 থেকে শুক্রবার 11:50 রাত 11:50 থেকে ফেসবুকে লাইভে আসবেন রেজা ভাই, আশা করছি আপনারা এটা শুনবেন এবং সরাসরি কানেক্টেড থাকবেন।
নতুন একটা ডিভাইস অলরেডি র‍্যাব নিয়ে আসছে বাংলাদেশে, যেটা হচ্ছে যত সে আইডি লুকাক, ফেসবুকের আইডি বা যেভাবে আইডি করুক, সে ভিপিএন ব্যবহার করুক বা প্রক্সি ব্যবহার করুক, এখন নতুন টেকনোলজি আসছে যে ওদেরকে খুঁজে বের করা যাবে।
সুতরাং যারা এটা করছেন আমরা অলরেডি কমপ্লেন করেছি, তাদের সবাইকে সতর্ক করছি। একসময় খুব ভালো লাগতো যে সবাই ভালোবেসে এটা করছেন, কিন্তু আমরা দেখলাম যে দিনকে দিন এটা মানুষের ক্ষতির জন্য ব্যবহার করা হচ্ছে, কারণ ছদ্মনামে বলেন বা আমাদের পরিচয় ব্যবহার করে মানুষের ক্ষতি করা হচ্ছে। আমি এরকমও পেয়েছি, 80-90 হাজার টাকা হাতিয়ে নিয়েছে এবং সেই ছেলে মাসের প্রথমে বেতন পেয়ে তার হাতে তুলে দিত, আর যে কিবরিয়া সে যে তার সঙ্গে লম্বা টাইম প্রতারণা করেছে, একেবারে নিঃশ্বাস করে দিয়েছে, তাকে আমরা পুলিশের কাছে সোপর্দ করেছি। সুতরাং এই জিনিসগুলো যারা করছেন তাদেরকে আমরা অ্যালার্ম দিচ্ছি, সতর্ক করছি, সতর্ক হন, নইলে আপনাদের জন্য বিপদ আছে সামনে। আর বেশি কিছু করলে রেজা ভাই কিন্তু আছে এখান থেকে সবকিছু, পানি পরে দিবে আপনার কাজ শেষ। হ্যাঁ বুঝেন, বুঝে যাবেন কিন্তু, উনি কিন্তু নারী নক্ষত্রের খবর সবই জানে, এটা হাসির কিছু না ভাই, বুঝেন। ওকে আমরা 5 মিনিটের একটা বিরতি নেব, 5 মিনিট পরে আমরা ফিরে আসছি। আপনারা আসতে পারেন আমাদের এই ফেসবুক পেজটিতে, যেটা আমাদের রিয়েল পেজ, www.facebook.com/dartarot আমি আবারও বলছি DARTAROT .tarot এই পেজটিতে লাইক দিয়ে দেবেন, তাহলে মেম্বার হয়ে যাবেন। এই পেজটি সরাসরি চালাই হচ্ছে রেজা ভাই নিজে, আমি ওখানে অ্যাডমিন হিসেবে আছি বাট আমি টোটালি ইনঅ্যাক্টিভ। সুতরাং এই পেজটিতে আপনারা লাইভ থেকে পাবেন প্রতি শুক্রবার রাত 11:50 সরাসরি, কখনো কখনো কোনো লিসনারের বাসা থেকে। এমন হতে পারে যে লিসনারের সঙ্গে আমরা একটু আগে কথা বললাম, তার বাসায় হয়তো বা তিনি খুব শীঘ্রই যাবেন। ফিরে আসছি ঠিক 5 মিনিট পর।
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর 89.2।
You're listening to ABC Radio 89.2 FM.
কাঁচা খেয়ে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে। এখন থেকে ডরের মুহূর্তগুলো আরো বেশি কাঁচা এবং টাটকা করতে সাথে রাখো প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কারণ ডর মানে ভয় আর ক্যান্ডি মানেই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
পর প্রিয় শ্রোতা, আমরা আজকের ডর ট্যারোট কার্ড সেগমেন্টের একেবারে শেষ ভাগে চলে এসেছি। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, রেজা ভাই আছে। রেজা ভাইকে আমি পরের গেস্টের কাছে যেতে বলবো, তবে তার আগে তার কাছ থেকে একটু জানতে চাইবো যে রেজা ভাই, আপনি তো ইতিমধ্যে প্রায় 2 সপ্তাহ ফেসবুক লাইভে এসছেন ডর ট্যারোট সেগমেন্টে, যেহেতু আমরা আগে থেকে অ্যানাউন্স করছি, আপনার এক্সপিরিয়েন্সটা কেমন? মানে ওখানে আপনি কি কোনো স্পেশালি পাবলিককে কোনো কিছু বলতে চান যে এভাবে করলে আপনার জন্য সুবিধা
হয়? না, আসলে ফেসবুক লাইভে আসার কারণ হচ্ছে আমি আমার মূল্যবান সময় আমি দিচ্ছি, একমাত্র কারণ হচ্ছে আমি এই মানুষদেরকে ভালোবাসি মন থেকে, যারা সমস্যা আছে বা যার প্রবলেম আছে ওদের জন্যই মূলত আমি রেডিওতে আসছি প্রতি শুক্রবারে। এবং আমি এটাও জানি যে আমি যখন লাইভে যাব বিভিন্ন হন্টেড প্লেসে, সেটা আমার জীবনের জন্য রিস্কি, এবং আমি আপনাদের মাঝখান থেকে প্রতি উইকে চেষ্টা করবো একজনকে নেওয়া বা দুজনকে সাথে রাখার। সেটা আমি লাইভ হব, 1 ঘন্টা থাকবো, তারপরে সেই ভিডিওটা আমি ডিলিট করে ফেলবো। আমি চাচ্ছি না কোন লাইভ থাকুক, মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা তৈরি হোক এবং তাদেরকে সার্চ করে তাদের বাসা বন্ধ আপনারা চলে যান। তো যদি কেউ মিস করেন তাহলে প্রোগ্রামটা মিস করবেন।
ও দ্যাট ইজ দ্য বিগ ইনফরমেশন আই থিঙ্ক। সো 11:50 মানে হচ্ছে আপনার যদি সত্যি সত্যি আমাদের সঙ্গে কানেক্ট হতে চান তাহলে সবকিছু ছেড়ে ছুড়ে আপনাদেরকে এই 1-2 ঘন্টার জন্য একেবারে এই পেজটিতে কানেক্টেড থাকতে হবে। সো আমরা স্পেশালি থ্যাঙ্কস জানাবো রেজা ভাইকে, যে নিজের সময়কে কনসিডার করে পরিবারের কাছ থেকে সময়টা সেভ করে তিনি আমাদের লিসনারদের জন্য সময় দিচ্ছেন এবং একেবারেই ব্যক্তিগত সময়, এবং তিনি আসলে জন উপকারের জন্য এটা করছেন। আর আমাদের এখানে যে সাজেশনগুলো দেওয়া হয় সেটা আমরা যদিও রেডিওতে প্রচার করি না, অদ্ভুত বিষয় হচ্ছে যে এগুলো কোনোভাবেই আমাদের সামাজিকতার সাথে ক্ল্যাশ করে না। আমি ব্যক্তিগতভাবে এই জিনিসটা খুব পছন্দ করি না। উনি তাবিজ দেন কাউকে, না উনি কাউকে পানি পরা দেন, না উনি কাউকে কোনো ইয়ে করেন, আর উনি যে সমাধানগুলো দেন এগুলো খুবই ব্যক্তিগত জীবনের প্র্যাকটিস, এবং সবাই ওই সমাধানটাকে নিজের মনে করে নিয়ে যান, এই কারণে যে ওনাকে অনেকেই পছন্দ করেন। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে।
আজকে দেখেন একজনকে দিলাম সমাধান,
কিন্তু আমি রেডিওতে বলতে দিব না আপনাকে,
বলেই দিই
না, আমি আপনাকে বলতে দিব না, কজ এটা অনেকেই অনেকে পাঙ্কি মনে করবে। এবং এটা এটা করে অনেকেই অনেক অনেক ধরনের যখন আমাদেরকে রিপ্লাই দেন যে না কাজ হচ্ছে এবং সে ভালো পথে এসছে, সে একটা সুন্দর জীবনযাপন করছে, দ্যাটস রিয়েলি নক আস।
আচ্ছা একটা বিষয় ছোট্ট করে বলি, হ্যাঁ একটু পর একটা রেকর্ডিং ছাড়বো, একটা সাথে কথা, এক আন্টি আর কি বয়স্ক মানুষ, একটা ছেলে,
তো ছেলেরটা আমি আগে ছাড়ি। ওর এরকম অসংখ্য ফোন আমার কাছে আসে, তো আমার ফোন সব রেকর্ড হয়, অটোমেটিক রেকর্ড হয়। সেই রেকর্ডিংটা আপনার শুনলেই বুঝবেন পাবলিক কিন্তু হেল্প হচ্ছে। মানুষের একটা নীতি আছে, যখন মানুষ বিপদে পড়ে তখন আমাকে খুঁজে,
মানে
যখন তার সমাধান হয়ে যায় তখন আর আমাকে থ্যাংক ইউ জানায় ফোন দিয়ে।
কিন্তু ওরা থ্যাংক ইউ দিয়েছে আপনাকে,
কিছু লোক আমাকে থ্যাংক ইউ।
আমরা আজকে বোধহয় সময় পাবো না রেজা ভাই, মাপ চেয়ে নিচ্ছি আপনার কাছে। আমরা আগামী পর্বে করি, কারণ আমাদের হাতে অলরেডি গেস্ট আছে। আমরা টাইম মনে হয় যে আজকে আমরা যে সময়টুকু হাতে আছে আমরা একটু চেষ্টা করি শব্দ বার করার জন্য। আপনি টু দা পয়েন্টে বলেন, সমস্যা আপনার না, আপনার বোনের।
আমি
ছোট বোনের। কি নাম আপনার?
আমার নাম লিটন, মুন্সিগঞ্জ থেকে এসেছি।
মুন্সিগঞ্জ থেকে এসেছেন?
আমি আগে কিছু প্রশ্ন করে ফেলুন।
আপনি
লিটন মুন্সিগঞ্জ থেকে এসেছেন?
জি।
বোনের নামটা বলেন।
ফাতেমা আক্তার।
আচ্ছা, উনি এখন পুরোপুরি পাগল?
জি।
ওনার চোখে সমস্যা?
না, চোখে সমস্যা নেই।
আপনি আজকে ভালো করে খেয়াল করবেন, ওনার চোখে একটা সমস্যা শুরু হবে, বাম চোখে সমস্যা হবে। আপনার ছবি আমাকে দিচ্ছিলেন, ছবিতে কিছু দেখতে পাচ্ছি। ওনার বাম চোখে সমস্যা শুরু হবে অলরেডি। ওনার ব্রেনের একটা পার্ট নষ্ট হয়ে গেছে, উনি আস্তে আস্তে প্যারালাইসিস দিকে চলে যাচ্ছে। ওনার একটা হাত বা একটা পা আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হচ্ছে, একটা সাইড যে কোনো। আপনার সাথে ওনার দেখা হয়েছে?
হ্যাঁ।
কবে দেখা হয়েছে?
এইতো 15 দিন আগে।
উনি থাকে আলাদা বাসায়?
আলাদা বাসায়।
খেয়াল রাখবেন, আপনার সাথে উনি থাকে না, খেয়াল রাখবেন। উনার পুরোটাই মানসিক কিন্তু, কিন্তু আপনারা কবিরাজ টবিরাজ দেখাইছেন অলরেডি অনেকগুলো।
জি,
সব কবিরাজে বলছে জিন আছে, পরি আছে, সে আছে, কমন জিনিস সবার ক্ষেত্রে হয়।
এই ব্ল্যাকমেইল করে পয়সা নেওয়া মানুষ,
এই ধরনের রোগীকে আমাকে সরাসরি দেখতে হবে, কারণ আমি ছবিটা দেখুন তো, উনি এখন পুরোপুরি মানে পাগলের মতো আচরণ করতেছে, সম্পূর্ণভাবে সুস্থ হবে না, কিন্তু উনি এমন হয় না জনকে বেঁধে রাখতে হবে,
না
এমন হয় নাই, কিন্তু পাগলামি করতেছে। মানে একটা মহিলা যদি অল্প বয়স, ছোট বাচ্চা যেমন হয় না, ওনার অবস্থান এরকম।
এটার পিছনে কি কোনো কারণ আছে? এক্স্যাক্টলি কারণ তো অবশ্যই আছে,
মেডিকেল টার্ম তো অবশ্যই আছে,
মানে মেডিকেল টার্ম আছে, কিন্তু মানে আমরা কি কারণটা বের করতে পারি কিনা?
কারণটা যদি আমি বলি, প্যারানর্মাল অ্যাক্টিভিটি যদি বলি, যেহেতু উনি ওনাকে দেখে মনে হচ্ছে গ্রামে থাকে।
কোথায়
থাকে?
গ্রামের বাড়িতে থাকে।
গ্রামে থাকে, গ্রামের মেয়েরা দেখবেন খেয়াল করবেন, মানে শহরের মেয়েরা, শহরে তো গাছপালা কম। গ্রামে যদি উনি অনেক সময় বাথরুমে থাকে, বাসার বাইরে কমন জায়গা, যেহেতু বাথরুম থেকে এগুলো উৎপত্তি, কিন্তু যারা লিসনার শুনতেছেন খেয়াল রাখেন, বাথরুম সবচেয়ে ডেঞ্জারাস প্লেস আমাদের বাসার মধ্যে। মানে আমরা বাসাতে কিন্তু জিন পুষতেছি, আমরা জানি না সেটা, মানে বলে না যে দুধ কোনো সাপ পুষতেছি, বিষয়টা ঠিক এরকম, আমরা বাসার মধ্যে জিন পুষতেছি কিন্তু আমরা জানি না, খারাপ ইবলিশ শয়তান অশরীরী আত্মা যেটা বাসায় থাকে আমাদের। উনি কোন গাছের নিচে গেছিল, কমন, আমিও কবিরাজের মধ্যে বলবো এখন, যদি প্যারানর্মাল ব্যাখ্যা আপনি চান, গেছিল সেখান থেকে একটা জিন উনার উপর ভর করছে, যে জিনটা খুবই ভয়ঙ্কর, সেটা আমি বলবো কি ভাই, সময়টা আপনাকে আমাকে দিতেই হবে, রাখতেই হবে এখন, যেটা বলবো আমি, ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন। জিনরা তিন রকম মানুষকে ধরে, তিন ভাবে, শয়তানরা বা অশরীরী আত্মা বলেন, যেটা প্রেতাত্মা বলেন, মানুষকে ধরে তিন ভাবে, খেয়াল রাখেন তিন ভাবে, কি কি ভাবে। একটা হচ্ছে আপনি কোথাও হেঁটে যাচ্ছেন, সেখানে জিনের একটা বাসা ছিল বা জিনদের একটা আস্তানা ছিল, সেটা আপনার মানে ওদের বাধার সৃষ্টি হয়েছে, আপনার জন্য সে বিরক্ত হয়েছে, তখন সে আপনাকে ধরবে, বিরক্ত করবে, সেটা ঝাড়ফুঁকের মাধ্যমে চলে যায়। দ্বিতীয় হচ্ছে যদি আপনাকে কেউ তাবিজ করে, কেউ তাবিজ করলো, ব্ল্যাক ম্যাজিক করলো, কুফরি কালাম করলো, যে আপনার ক্ষতিগ্রস্ত করার জন্য, আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান ধ্বংস করার জন্য, আপনার আর্থিক ক্ষতি, সামাজিক ক্ষতি, স্বামী স্ত্রীর ঝগড়া, আপনার বউয়ের সাথে ঝগড়া, আপনার গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া, সেসব তাবিজ করা হলে সেটার এফেক্ট থাকবে 6 মাস। 6 মাস পরেও রোগী সুস্থ হয় না, কারণ হচ্ছে রেস্টটা রয়ে যায়, একটা এফেক্ট থাকে না, এফেক্টটা রয়ে যায়, এটা সেকেন্ড সেকেন্ড প্রবলেম, ওটাও সলিউশন আছে, খুব সহজ সলিউশন। তিন নম্বর যেটা সবচেয়ে ভয়ঙ্কর যেটা, সেটা হচ্ছে যদি কোনো কারণে কোনো জিন কোনো মেয়েকে পছন্দ করে ফেলে, তখন সে তার উপর ভর করে, এবং এই জিনকে হত্যা করা ছাড়া, মারা ছাড়া তার শরীর থেকে বের করা যায় না, কারণ হচ্ছে এটা প্রেমের সমস্যা, মানসিক সমস্যা। জিনটা তখন ভালোবেসে ফেলে কাউকে, সে মরে যাবে, কিন্তু সে শরীর সে ছাড়বে না, সে সারা জীবন পাগলামি করবে।
এবং একটা কথা আছে রেজা ভাই, আপনাকে আমি এখন যে কাজটা করবো সেটার জন্য আমার লিসনার আমার উপর ভয়ঙ্কর রকমের খেপে যাবে, কিন্তু কিছু করার নেই, আমাদের সময় শেষ হয়ে গেছে, আমাদের আজকে এখানে শেষ করতে হচ্ছে। বাট এই এপিসোডের একেবারে শেষ অংশে রেজা ভাই যে কথাগুলো বলতে চেয়েছে সেটা আমরা আগামী এপিসোডে নিয়ে আসবো, এবং আপনারা চাইলে রেজা ভাইকে এই জায়গাটিতে জিনের যে বিষয়টি আমি আরো ক্লিয়ার করতে চেয়েছিলাম সেটা আপনারা চাইলে ফেসবুক লাইভে ওনাকে জিজ্ঞেস করতে পারেন, সেটা কিন্তু আগামীকালকেই, আগামীকাল রাত 11:50 উনি ফেসবুক লাইভে আসছেন, www.facebook.com/dartarot আমি আবারও বলছি DARTAROT আমি আবারও বলছি www.facebook.com/DARTAROT ডট এই পেজটিতে, ওখানে আপনারা এসে লাইক দিয়ে মেম্বার হয়ে যান। আগামীকাল শুক্রবার রাত, আজকে তো শুক্রবার পড়ে গেছে, অর্থাৎ আজকের দিনেই রাত 11:50 উনি আসছেন, শুক্রবার রাত 11:50 আপনারা অবশ্যই ওনার সঙ্গে কানেক্ট হবেন ফেসবুকের মাধ্যমে লাইভ, উনি যতক্ষণ পারেন আপনাদের সঙ্গে থাকবেন 2-3, এবং এখন থেকে নিয়মিত উনি শুক্রবারই ফেসবুক লাইভে থাকবেন।
একটা ছোট কথা বলতে সবাইকে লিসনারদেরকে, কিবরিয়া ভাই আমাকে কথা অনুমতি দিতে দেয়?
জি প্লিজ।
আমি খুব ছোট্ট করে বলবো, আমার কোন ফ্যান বলতে কিছু নেই, আপনারা কেউ আমার ফ্যান না, আপনারা আমার ভাই, আপনারা আমার বলতে গেলে বন্ধু, বন্ধু হিসেবে থাকবেন। আমি চাই না কারো এরকম মানে আইডল হতে, আমি চাই না আমার কেউ ফ্যান হোক, আমি চাই আমার বন্ধু হয়ে আপনারা থাকেন।
জি,
কিভাবে যাতে আমি হেল্প করতে পারি।
থ্যাংক ইউ, আজকে আমরা শেষ করছি, দেখা হবে কালকে ফেসবুক লাইভে, অনেক ভালো থাকুন।
Exclusively on FusionBD.com.